exclusively on FusionBD.com.
প্রতিটি অপরাধ এবং ভুল দাঁড়িয়ে থাকে গোপন কিছু ঘটনার উপর। আমরা সেই গোপনকে আনতে চাই সবার সামনে, যে গোপন আপনাকে অপরাধ কিংবা ভুলের মূল কারণ দেখিয়ে দেবে। আপনি হয়তো নতুন করে ভাবতে শিখবেন কিভাবে অপরাধ থেকে দূরে থাকা যায়। আমরা অপরাধীকে দোষী বলার আগে কেন সে দোষ করেছে সেটা দেখাই, যাতে আপনি আর সেই ভুল না করেন। আমরা অপরাধকে নিরুৎসাহিত করতে অপরাধ কিংবা কোনো ভুলের নির্মম পরিণতি দেখাই, যাতে আপনাকে আমরা সেই জায়গায় না দেখি। আমরা বিশ্বাস করি প্রতিটি মানুষই সম্ভাবনাময়। কাউকে তার ভুল বা অপরাধের শাস্তি দেবার আগে আমরা তার ভুলের পেছনের গোপন সত্য সবার সামনে বলার সৎ সাহসকে সম্মান জানাই, যাতে আপনি সেই ভুল থেকে বাঁচতে পারেন। শুরু হল সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট।
প্রিয় শ্রোতা এবং দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রবিবারের রাতে ঢাকা এফএম এর আরো একটি নতুন আয়োজন সিক্রেটসে। ভিডিও বলছি, মানে দর্শক বলছি, এই কারণে যে এই মুহূর্তে আমাকে লাখ লাখ মানুষের, যারা এই অনুষ্ঠানটি শুনছেন, তাদের ইউটিউবে যে ভিডিওটি আপলোড হবে কিছুক্ষণের মধ্যে, সেই ভিডিওতে আমাকে দেখার আপনাদের সুযোগ রয়েছে। আমার সঙ্গে এই মুহূর্তে একজন গেস্ট অন চেয়ার, এবং যে স্টেজটাকে আমি বলছি দ্য স্টেজ অফ রিয়েলিটি, সেই স্টেজ অফ রিয়েলিটিতে তার জীবনের কিছু গোপন, কিছু সিক্রেটস সে ফ্ল্যাশ আউট করবে। এবং সেই ফ্ল্যাশ আউটটা কিসের জন্য, সেটা আমাদের অনুষ্ঠানের যে থিমটা আমরা প্রথমে বাজিয়েছি, আপনারা যখন দেখছিলেন যে আমি স্টুডিওতে ঢুকছি বা আমার গেস্ট ইন চেয়ার, সেই সময় আপনাদেরকে স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছি। আমার গেস্ট যিনি সামনে রয়েছেন তাকেও আপনারা দেখেছেন একটু আগে, যতটুকু আপনাদের জন্য দেখানো সম্ভব হয় ঠিক ততটুকুই। আমরা প্রথমেই কথা না বাড়িয়ে তার সঙ্গে পরিচিত হব। তারও আগে আপনাদেরকে বলতে চাই, এই অনুষ্ঠানে থাকবে, তারও আগে আপনাদেরকে যেটা বলতে চাই, এই অনুষ্ঠানে থাকবে আপনাদের মতামত প্রদান করার সুযোগ। কোন স্টোরি যিনি এখানে কনফেস করছেন তাকে স্টপ করে দেবার সুযোগ, এবং একই সাথে আমাদের এখানে যিনি আমার সঙ্গে লম্বা সময় ধরে কাজ করেছেন, বাংলাদেশের একজন বিখ্যাত সাইকিয়াট্রিস্ট, তিনি আমার সঙ্গে যোগ দেবেন, আমাদের প্রিয় ডক্টর তাজুল ইসলাম। তিনি একটু ভিন্নভাবে এই সিক্রেট অনুষ্ঠানে নিজেকে উপস্থাপন করবেন। ওকে, আমি ডক্টর তাজুল ইসলামকে ফোনে কানেক্ট করব কিছুক্ষণের মধ্যেই। আর একই সাথে আপনারা আপনাদের মতামত জানাতে পারবেন। আমি ফেসবুক এবং ইউটিউব চ্যানেলটি বলে দিচ্ছি, আমাদের ফেসবুকের ঠিকানা হচ্ছে www.facebook.com/ILoveDhakaFM। আমি আবারও বলছি www.facebook.com/ILoveDhakaFM। এবং ইউটিউব, যেটি হচ্ছে আমার দুই অনুষ্ঠান, জীবন গল্প যেটি প্রচারিত হয় প্রতি বুধবার রাত 11টায়, এবং সিক্রেটস যেটি প্রচারিত হচ্ছে প্রতি রবিবার, আজকে প্রথম পর্ব, রাত 11টায়। এই দুটো অনুষ্ঠানই আপনি ইউটিউব থেকে সরাসরি শুনতে পাবেন এবং একই সাথে আপনি ডাউনলোড করতে পারবেন। আমি কিছুক্ষণের মধ্যেই আমার এই অনুষ্ঠানটি পুরোটি ইউটিউবে আপলোড করব। সুতরাং আমাদের এই অনুষ্ঠানটি আপনি যদি শুনতে চান এবং আমার গেস্টকে যদি ভিডিওতে দেখতে চান, পুরো অনুষ্ঠানটি ভিডিও আকারে আমি আপলোড করছি, তাহলে আপনারা চলে আসবেন আমার ইউটিউব চ্যানেলে, ঢাকা এফএম এর ইউটিউব চ্যানেলে। চ্যানেলটি হচ্ছে www.youtube.com/dfm904। আমি আবারও বলছি www.youtube.com/dfm904। চলুন এই মুহূর্তে আমার যিনি গেস্ট রয়েছেন তার সঙ্গে একটু পরিচিত হই। প্রথমে আপনি আপনার নাম এবং বয়সটা বলেন।
আমার নাম উদয়, বয়স 21 বছর।
যেখান থেকে আমি শুরু করতে চাই, একেবারে ব্যাকগ্রাউন্ড থেকে, মানে যে কারণে আজকে আপনি এখানে কনফিউজ করতে যাচ্ছেন সেটা খুবই দুর্ধর্ষ একটা রিজন আমরা জানি, তো একেবারে ব্যাকগ্রাউন্ডে প্রথমে আমি থাকবো। আমি দেখাবো যে একজন মানুষ, যেটা আমাদের মূল জায়গাটা অনুষ্ঠানে, যে একজন মানুষের গোপন যে বিষয়গুলো, সেই বিষয়গুলোর কারণে কত ভয়াবহ অপরাধ সে করতে পারে, ভুল সে করতে পারে। সো গোপন বিষয়টাই হচ্ছে আমাদের এখানে রিজন বা ব্যাকগ্রাউন্ড, যেটা জানলে অনেক সময় মানুষ সেই ভুল থেকে বা অপরাধ থেকে নিজেকে দূরে রাখতে পারবে। শুরু থেকে জানতে চাই একবার ব্যাকগ্রাউন্ড থেকে।
আমি যখন ছোট কালে, তখন আমি আমার আব্বুর সাথে কাজ করতাম। কাজ করার পরে
বাবা কি করত? বাবা কি করত?
বাবা ওই পাওয়ার টিলার, ছোট পাওয়ার টিলার যে, এগুলা চাষ করত।
বাড়ি কোথায় ছিল?
বাড়ি কিশোরগঞ্জ।
কিশোরগঞ্জে
তখন ওই জায়গা থেকে চাষ করত। তখন আমাদের গ্রামে কোন পাওয়ার টিলার ছিল না, আমার বাবা এই সম্বন্ধে বুঝতো। তখন আমার বাবা ফার্স্ট টাইম পাওয়ার টিলার নিয়ে আসছিল, তার পরে মানুষের জমি চাষ করতো।
মানে মানে মোটামুটি অবস্থা সম্পন্ন পরিবার ছিলেন
আমরা ছিলাম তখন। আমাদের বাবা একা তো চাষবাস তখন বেশি করতে পারে না, ড্রাইভার রাখে। তো আমি ভাত নিয়ে যেতাম, মানে ড্রাইভারের জন্য তেল নিয়ে যেতাম। হঠাৎ একদিন তেল নিয়ে যাওয়ার সময় পড়ে গেছি।
কত বছর বয়সে এটা গল্প বলছেন?
প্রায় 2 বছর বয়সে। তো আমি ছোট,
মানে আমি টুকটাক সংসারে হেল্প করতে
হেল্প করতাম। তো যখন আমার বয়স 4 বছর 4.5 বছর তখন আমি স্কুলে ভর্তি হতে গেছি। তো আমার আব্বা আবার স্কুলের টিচার, আমাদের এলাকার টিচার, ওদের সম্পর্ক ছিল বন্ধু মানুষ। তখন নিচে আমার ছোটকাল থেকে মানে স্কুলে ভর্তি করছি। স্কুলে ভর্তি করার পরে আমি স্কুলে যাওয়া আসা করতাম, কিন্তু মাঝে মধ্যে ওই যে পাওয়ার টিলার, ড্রাইভার, তেল এগুলো দিতে যেতে হতো। তো এই জন্য অনেক সময় স্কুল বন্ধ থাকতো।
মানে আপনি যেতেন না?
আমি যেতাম না, ফাঁকি দিতাম। তো একসময় ওটার প্রতি আমার নিশা গেছে গা, যে পাওয়ার টিলার আমি শিখবো। তখন আমি ছোট, আমি তো আমি লাগুর পাই না, কিছু করতে পারি না। তো এই সময় বলতে শেখো না, তো শিখে দেখতো না, তুই উঠলে তুই পরে অ্যাক্সিডেন্ট করে ফেলবে, থাক তো শিখে রাখতো না। তখন বলতেছে ঠিক আছে, তুই তো আমার লাগুর পাস না, তা গাড়ি ঘুরাবি কিভাবে, তো থাক তোর আর এইগুলো শেখার দরকার নেই, এমন আমি শিখবো, আমি আপনার পাশে আছি। তখন একদিন হঠাৎ একদিন মেশিন নষ্ট হয়েছে। তখন আমি আমি নাটমাট কয়েকটি খুল দেয়, তুই যখন শিখতে চাই তাহলে ইঞ্জিনিয়ারিং আগে কর। মানে আমি সবই বুঝি কিন্তু চালাই তাই না,
কারণ আপনার বয়স ছোট, লাগাল পাবেন না,
লাগাল পাবো না, সবই পারি। তখন আচ্ছা ঠিক আছে বলে দিছি, হালচাস করতেছে। এবার দিনের দিন অনেক শিখে লাইছে। এবার ড্রাইভার তখন আর ওই থাকবে না, ও বাইরে চলে যাবে। তখন আমার বাইরে ফোন দিছে, আমার আব্বা গেছিল, গিয়ে আমার বাইরে নিয়ে আসে এখান থেকে, হাফিজির থেকে নিয়ে আসে। সংসার যেহেতু একটু ঝামেলা, ড্রাইভার পাচ্ছি না, বাইরে নিয়ে আসছে। বাইরে নিয়ে আসতে আমি তো ফাঁকি দেওয়া যাবো না, আর আমি তো যেতে পারতেছি না। তখন ক্লাস টুতে যখন, তখন কি করবো, বাইরে করে সে ভাই তেল নিয়ে লাগবো, মানে বাইরে করে তেল নিলে আমি নেবো না, তুমি যাও আমি নিয়ে যাবো না, মানে আমার নিশে লোকে আমি যাবো। তখন আমি চালালাম গাড়ি না পারি, কিন্তু আওয়াজটা একটু জোরে জোরে হয়তো, মানে পিছনে ওই রেগ মতোই চালাইতেছি গাড়ি, তো মোটামুটি পারি। তখন কে জানি বলতেছিল বাড়ি থেকে, যায় তোমার ছেলে তো গাড়ি চালাইতেছে, হে কি বলো। পরে আব্বা আবার ওই টায় দাম চালাইতেছি।
মানে একটা বিষয় আমরা বুঝতে পারছি যে ছোটবেলা থেকেই মানে এই কাজের সঙ্গে জড়িত থাকার কারণে গাড়ির প্রতি আপনার অন্যরকম একটা নেশা ছিল। এই বিষয়টি একটু খেয়াল রাখবেন প্রিয় শ্রোতা, যারা সিক্রেটস শুনছেন, ওর যে ভয়াবহ রকমের ভুল বা অপরাধ সেটার পেছনে এই যে গাড়ির প্রতি ওর অন্যরকমের একটা নেশা সেটা কিন্তু অনেকখানি দায়ী। যারা ভিডিওতে দেখছেন ইউটিউবে আমাকে, আমি যখন ভিডিওটা আপলোড করব, আপনারা ভিডিওতে অনেক দর্শক আমাকে দেখতে পাবেন এবং একই সাথে অনুষ্ঠানের পুরো সেটে যিনি আমার সামনে বসে আছেন, আপনি নামটা বলেছেন আমাদের অনুষ্ঠানে উদয়। তো উদয় আজকে এখানে কনফেস করছে এবং উদয়কেও আপনারা দেখতে পাবেন আমাদের ইউটিউব চ্যানেলে। আমরা রিজনে আছি, একেবারে ব্যাকগ্রাউন্ডে আছি এবং আমাদের ইউটিউব চ্যানেলটি হচ্ছে, আমি বারবারই বলছি, কারণ এই অনুষ্ঠান চলাকালীন সময়ে মাঝামাঝি সময়ে আমরা ইউটিউবে আমাদের এই অনুষ্ঠানটি পুরোপুরি আপলোড করব অডিও এবং ভিডিও সহ। আমাদের ইউটিউবটি হচ্ছে www.youtube.com/dfm904। আমি আবারও বলি www.youtube.com/dfm904। প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে আপনি নোটিফিকেশন অন করে রাখলে আমরা যখনই নতুন কোনো কন্টেন্ট আপলোড করব আমাদের এই চ্যানেলটিতে তখন আপনি আপ টু ডেট হবেন। একই সাথে যারা এই অনুষ্ঠানটি শুনছেন তাদের সবার জন্য বলবো, যদি কেউ এই অনুষ্ঠানটি, এটা শুধুমাত্র কপিরাইট হচ্ছে ঢাকা এফএম এর, কেউ ব্যক্তিগতভাবে অনলাইনে কোন ফেক চ্যানেলের মাধ্যমে আমাদের কন্টেন্ট আপলোড করেন, সেটা ভালোভাবেই হোক কিংবা খারাপভাবে হোক, যে কোনোভাবেই হোক না কেন, তার বিরুদ্ধে আমরা আইনানুক ব্যবস্থা নেব। সুতরাং সবাইকে বিশেষভাবে সতর্ক করা হচ্ছে, কোনোভাবেই অনলাইনে এই কন্টেন্ট অবৈধভাবে আপলোড না করার জন্য প্লিজ বি কেয়ারফুল অন দিস ইস্যু। ওকে বল, তারপর
তখন আমি চালাইতেছি, চালানোর পরে আমার বলতেছে একটা তুই লেয়াফারা করবি না, তো লেয়াফারা কর তুই। তোর আমি বললাম তুই এগুলো করার দরকার নাই, তোর কোনো সমস্যা আমার না, সমস্যা না, ড্রাইভার পাইতেছে না, ভাই অসুস্থ, তখন আমি কি করবো। মানুষের যখন আসতেছে টাকা পয়সা দিয়ে রাখছে, হালচাস করা লাগে, আমাদেরই গাড়ি আছে, আর কোনো গাড়ি নেই জায়গায়। তখন এভাবেই লেয়াফারা করতেছি, সপ্তাহে 2-3 দিন যাইতাম আর গাড়ি চালাইতেছি। তখন লেয়াফারাও আমি করছি, সপ্তাহে 3-4 দিন গেছি স্কুলে। ফার্স্ট টাইম আমরা ক্লাস 3 যখন উঠি তখন আপনার আমাদের স্কুলে বিস্কুট দিত, প্রাইমারিতে বিস্কুট আসছিল, 3 থেকে আমি বিস্কুট পেতাম। তখন যেদিন বিস্কুট দিবস শুনছি, এদিন বললো যে কালকে তোমরা এক জায়গায় মানে যাইবা, জায়গার নাম বলছি যাইবা, ওইখান থেকে বিস্কুট নিয়ে আইবা, ওই স্কুল থেকে, হাই স্কুল থেকে। তখন ওই দিন আর আমি গাড়িতে গেলাম না, বিস্কুট আনতে,
বিস্কুট নিয়ে আপনি স্কুলে গেলাম,
স্কুলে বিস্কুট আনতে গেছি অন্য একটা জায়গায়, প্রায় 3 কিলোমিটার হাইটে গেছি। নদী মরি পাইরা এগুলো খাল বিল পারে গিয়ে বিস্কুট আনতে গেছি। বিস্কুট নিয়ে আসা তখন বারোটা বাজে অনেক পোলাপন, ওরা বসে রয়েছে বিস্কুট খাবে, ওদেরকে দিল পরে আমাদেরকে দিল বিস্কুট খাইলাম। তখন তো একটা বিস্কুট ওদেরকে নিশায় বসে বিস্কুট খাবো স্কুলে যাবো, তার মানে গাড়ি চালাই না, গাড়ি চালাই দেখেছে বিস্কুট নিয়ে পরে এক ক্লাস করে আবার বাইরে পড়ি। তখন অনেক সময় আমার স্যারে বলে যা ওই মানে সবাই বিচার দেয় যে ওই উদয়টা চলে গেছে তে এরা কিছু কর নাই যে কালকে আসো। আসার পরে তখন আসছি নাম ডাকছি, নাম ডাকে খার করে দাঁড় করে রাখছি, দাঁড় করে আইসা পরে কয় তুই বিস্কুট নিয়ে চলে আসতে তুই স্কুলে ছুটি দেওয়ার আগে তুই চলে আসকে, আমি কিছু বলে না তখন আমার মারলো তখন প্রাইমারি স্কুলে ব্যাট দিয়ে
মানে টিচার আপনার গায়ে হাত
দিল। হ্যাঁ হাত তুল। তখন বর্ষা হয়ে গেছে, তখন নৌকা দিয়ে গেলাম, নৌকা কেউ চালাইতে পারে না, পরে নৌকা তো আমি সমুদ্র আমি বুঝি। তখন আমি ক্লাস ছোটতে পারে ক্লাস ফোরে পড়ি, তখন ইস্টার দিয়েছে বোর্ডে ধরতে পারে না ছোট, আমাকে আমি বোর্ডে ধরতে পারি সমস্যা নাই। পরে গেলাম প্রায় আধা ঘন্টা উপরে হয়ে গেল 40 মিনিট এতটুকু মানে গিয়ে পরে তো বিস্কুট আনছি আর কি। তখন আসার পথে দুইবার নিয়ে আসার পরে একবার আপনার নৌকা ডুবে যায় বিস্কুট সহ।
ওকে ওকে
ফুলাফানে ওই যে আমাদের বন্ধুবান্ধব নিয়ে শয়তানি করতেছি শাপলা ফুল দেওয়ার জন্য, এবার দু তিনজন একবারে খাই দিছে সাইডে দিয়ে, পরে মনে করেন যে পানি উঠে নৌকা ডুবে গেছে।
ওকে
ভাই বলতে আব্বা বলতেছে যে এখন তো বৃত্তি দেওয়ার সময় এগুলা বাদ দিয়ে তুই লেখাপড়া করে তুই পরীক্ষাটা দিয়ে বৃত্তি ফেলে তো আমার ভালোই পরীক্ষাটা দিয়ে। তখন আমার বলতেছে ঠিক আছে, আমি বলতেছি ঠিক আছে আচ্ছা ঠিক আছে এই মাঠটা শেষ করে দিই দেওয়ার পরে। কিন্তু এটা আমি ছোটবেলাতে টাকা উড়াইতাম, মানে সবাই যদি এটা মানে পাঁচ কাটা বললে আমি আব্বা সাড়ে চার কাটা সাড়ে হাটা হিসাব দিতাম, আর মনে করেন যে এক কাটা টাকা আমি খেয়ালতাম।
ওই টাকা থেকে আপনি কিছু টাকা মারা শুরু করলেন,
মানে পাঁচ কাটা বলে চার কাটা হিসাব দিছি,
এক কাটা টাকা আপনি
এক কাটা 60 টাকা আমি পকেটে রাখছি।
এটা আপনার ভয় করতো না?
না ভয় করতো না, কারণ আমি হিসাব মিলাইতাম, আমি তেলে তেল দিয়ে আবার তেলে হিসাব রাখছি।
বিষয়টা খুব ক্ষুদ্র হলেও এভাবেই কিন্তু অপরাধীর জন্ম হয়। একটা জিনিস খেয়াল রাখবেন যে ওর যে সময়টাতে কোমলমতি মন ও চুরি বিদ্যা শিখে যাচ্ছে, এবং যত প্রয়োজন বাড়বে ওর তত বেশি বড় বড় স্টেপ নেওয়া শুরু করবে। ভবিষ্যতে কি হয়েছে আমরা জানি না, বাট সিমটমস কিন্তু এগুলোই বলে। ওকে বলা তারপর
তখন ক্লাস ফাইভে তখন আমার আরো ওই আমাদের বন্ধু বান্ধব আছে, এমনকি আমার মেয়ে কয়েকটা বন্ধু বান্ধব আছে, সবাই অনেক সময় অনেক কিছু খাওয়া হইতো, তখন আমি তাদের চেয়ে বেশি খাওয়াইতাম।
আচ্ছা
এই সিজনের পরে পাওয়ার টিলার বিক্রি হয়, বললাম যে আর পাওয়ার টিলার চালাবো না।
আচ্ছা
তখন আমার বন্ধু ছিল ওর সাথে একটা ওই ঘেরের একটা গাড়ি বলে টমটম যেটা বলে আর কি, ওটাতে দুদিন গেছিলাম, যাওয়ার পরে ওটার প্রতি আমার নিশা হয়ে গেল গাড়ির জগতে, মানে আমি গাড়ির জগতে গেলাম।
লেখাপড়া কি বন্ধ ওই সময়টা?
না না লেখাপড়া আছে,
তখন লেখাপড়া চলছে,
লেখাপড়া ক্লাস সিক্স থেকে পরীক্ষা সেভেনে লেখাপড়া
উদয়।
তো চালাই দাম চালানোর পরে এটা শিখে গেলাম, ওটা শিখার পরে অনেকদিন করলাম না, যেমন এখানে বলতেছে অনেকে বলে যেগুলো তো রিক্স। আর তখন স্কুলে যেতাম ক্লাস সেভেনে পড়তাম, তখন স্কুলে আমার একটা মেয়ে ছিল তার নাম তামান্না, মানে অনেক সময় মানে তার বলবো বলবো করে গেল, তার সাথে মানে আমার খুব ভালো লাগছিল তার। তো অনেকদিন রাস্তায় আটকে দুজন বন্ধুদের নিয়ে কথা বললাম, অনেক কিছু বললাম, তখন বললো তুমি কি করো? তখন বললাম যে আমি তো গাড়ি চালাই, গাড়ি চালানি আমি ছেলে থেকে আমি চয়েস করি না। তখন কি চয়েস করো? যে ভালো একটা ব্যবসায়ী সে বলে বলতেছে। তখন আমার বন্ধু একজন বলতেছে যে নিলাম, বলতেছে যে দোষ ব্যবসা একটা পাইছি কি যে তুই তো অসুবিধে মানে তুই তো গাড়ি কাজ জানো সে জানি তো অসুবিধে ঢুকে যা। তখন বললাম ঠিক আছে অসুবিধে যাবো। তখন অসুবিধে ঢুকলাম গিয়া, তখন ওই মেশিন টেশিন এইগুলো কাজ টাজ করি, আমার একটা সাইড দিছে যে তুমি ইঞ্জিনের কাজ যা আছে গাড়ি করে সব কিছু তুমি করবা, ঠিক আছে পারবো। তখন ইঞ্জিনের কাজ করতাম, আমার ঘেরে কাজ করতো, অন্যদেরকে ঘেরে কাজ আমি করতাম, আস্তে আস্তে পুরো ইঞ্জিনের গাড়ি পুরো গাড়ি কাজে আমি করতাম। করার পর একদিন আপনার ওই যে বড় গাড়ি আছে আপনার ছোট বড় বলতে ওই পিক আপ,
ক্লাস সিক্সে পড়েন তখন?
সেভেনে,
সেভেনে পড়েন।
হ্যাঁ তখন ওই স্কুলে যেতাম, স্কুলেও যেতাম কিন্তু বাকি বাকি এনেও করতাম, মানে আমার কথা হলো সপ্তাহে তিন দিন আমি বলছি, সপ্তাহে তিন দিন আমি আসবো, আর তিন দিন ওই মিস্ত্রি একটা আসে, মিস্ত্রি ও তিন দিন আসে, ওর কিশোরগঞ্জে আর হচ্ছে আমরা কোটিয়াদি দুই জায়গায় দুটা প্রোগ্রাম থাকে ওই ইঞ্জিনিয়ার, তখন ওটার মাঝখানে আমি তিন দিন যাইতাম।
ওকে
তার তিন দিন স্কুলে যেতাম, তখন অনেক সময় কথাবার্তা হইতো, আমারও টাকা পয়সা, আমার আম্মা আব্বা কোনো সময় টাকা পয়সা চায় না আমার কাছে, তাহলে তোরা তুই চল, তুই প্রাইভেট কলেজ দিলে তোরা তুই চল, আমার দেওয়া লাগতো না তোরা তুই চল, আর চলতাম। চলার পরে আমার হয়তো পরে আমি নিশা করলাম যে একটা ফোন কিনবো,
ওই ক্লাস সেভেনে থাকা,
ক্লাস সেভেনে থাকা হতো, ফোন কিনবো, তখন ফোন কিনবো তখন টাকা পয়সা তো লাগবে।
এই জন্যই বোধ হয় বলা হয় অর্থই সকল অনর্থের মূল, কারণ একটা কথাই আছে, পাওয়ার ইজ নাথিং উইদাউট কন্ট্রোল। বিকজ আপনি দেখেন অর্থ কিন্তু ওর হাতে চলে আসছে, আর অর্থ কিন্তু একটা শক্তি, তখন নিজের স্বাধীনতা চর্চা করার সুযোগ থাকে। কিন্তু যে বয়সে সেন্সটাই গ্রো করেনি, সেখানে যদি প্রচুর পরিমাণ অর্থ হাতে চলে আসে, তখন ভুল হওয়াটা খুব স্বাভাবিক। ওর ভেতরে মানে অর্থ যেহেতু ওর ফ্লো আছে, ওর হাতে যেহেতু অর্থ আসছে, সুতরাং ওই সব ডাইভার্জেন্ট যে চিন্তাভাবনাগুলো সেগুলোও কিন্তু খুব সহজে করতে পারছে। এই রিজনগুলো একটু খেয়াল রাখবেন, কারণ আমরা কিন্তু এই ভুলগুলো বা অপরাধগুলো ফোকাস করি এই কারণে যাতে আপনার মতো করে কিংবা আপনার আশেপাশে যারা আছে তারা এই ভুলগুলোর মধ্য থেকে যাতে নিজেকে দূরে রাখতে পারে। হ্যাঁ বলেন।
তারপর আমি ফোন কিনব, তখন আমি লেখাপড়া যাইতাম জায়গা সারা একদিন দিন বাড়ালাম ওই জায়গায়, অন্য জায়গায় একটা কাজ করি যে আমার টাকার দরকার, আমি একটা ফোন কিনবো। তখনকার ফোন কিনতে গেল আপনাকে ক্যামেরা সেট কিনতে গেল 5,000 টাকা লাগে, স্মার্টফোন সেট বাজছিল 5,000 টাকা দাম। আমার তিন বন্ধু বান্ধব নিয়ে রাত্রেবেলা মানুষের কাছে কাটাল পারব, কাটাল চুরি করলাম, টাকা পয়সা লাগবো আমার। তোমার কাছে ঠিক আছে, পরে এক ভাটির সাথে নৌকা নিয়ে আসলাম, নৌকার সাথে কন্ট্যাক্ট করলাম যে প্রতি পিস কাটাল 20 টাকা করে নেবে আমাদের কাছ থেকে, আমরা এক রাতে নৌকা বুঝাই মানে 2-3 দিন কাটাল কাটবো আর আমরা নৌকা বুঝাই করে দিব।
জি,
তখন রাত্রে ছোট নৌকা নিয়ে আসছি, তখন রাত্রে 500 কাটাল বিক্রি করে দিলাম। 500 কাটাল
500 কাটাল চুরি করে বিক্রি,
এক সপ্তাহ পর্যন্ত কারোর কাছে রাত্রে 6 জন। আমরা
জমাতেন কিভাবে?
জি,
জমাতেন কোথায়?
জমাতাম ওই যে বাংলাঘর, মানে আমাদের বন্ধু দুইটা বাংলাঘর আছে, বাংলাঘরে কেউ যায় না। আর বাংলাঘরে সেই
মানে এরা সবকিছু খুব প্ল্যান করে করেছে বিষয়গুলো। 500 কাটাল কিন্তু একটা মানে ছোটখাটো বিষয় না, এবং রাতের বেলা আপনারা সবাই মিলে এগুলো পাস করে দিলেন, গ্রামের কেউ টের পেল না?
কেউ না, এই শীতের সময় এই সময় আপনার শীত ছিল অল্প, কিন্তু আর গ্রামের লোক আমাদের রাত্রে 12টা চুরি করি, 12টার পরে শেষ থাকে, 2 ঘন্টা কাটাল কাটি 100।
কিন্তু আপনার এক সপ্তাহ ধরে জিনিসগুলো করতে থাকলে তো মানুষ তো গাছে কাঁঠাল গুনে রাখার কথা। বা আমি এই ছোট ছোট বিষয় যদিও, কাঁঠাল চোরের ব্যাপারটা আসলে খুব বেশি খুব সিরিয়াস কিছু না আমাদের এই অনুষ্ঠানের জায়গা থেকে, কিন্তু ওর জায়গাটা থেকে কিন্তু অনেক বেশি সিরিয়াস। এক সপ্তাহ ধরে চুরি করলে বা কোন গাছ থেকে আপনি যখন এটা পাচ্ছেন, তখন তো এটা চিহ্ন থাকার কথা, মানুষ তো সচেতন হয়ে যাওয়ার কথা।
আমাদের তো সবসময় উপর থেকে নিচ থেকে মানে সব জায়গাতে ভিতর থেকে পারতাম,
আমরা খুব প্ল্যান করে জিনিসগুলো,
আমাদের এক জায়গাতে না, আমাদের বহু জায়গাতে, মানে একটা এরিয়া না, আমাদের 4-5টা এরিয়া আছে, সব জায়গাতে বিলাই করতাম। এক জায়গাতে করলে তো 500 কলগুলোতে অনেক সময় চিল্লাফাল্লা হয়, কিন্তু আমাকে এরকম বুঝে না যে কাঁঠাল চুরি হয়েছে গাছ থেকে। আর তখন নিয়ে আসলাম রাত্রে কাঁঠাল দিয়ে দিলাম, সারা রাত্রে গাড়ির নৌকায় ওই 6 জন মানুষ আর ওরা 4 জন আসছিল, 10 জনে উঠায় দিয়ে দিলাম, 1 ঘন্টার মধ্যে কাঁঠাল নিয়ে চলে গেল। তখন চলে যাওয়ার পরে আমাদের টাকা দিল, টাকা দিলে পরে আমি ওই দিকটায় কাজ করতাম, রাত্রে শহর থাকতাম, স্কুলে যেতে যাইতাম, স্কুল যেতাম না। পরে আপনার আমার বড় ভাই বলতেছে, আসছি বড় ভাই, বড় বলতেছে যে তোর তো গাড়ি খুব নিশা, যা ঠিক আছে তোর গাড়ি কিনে দিতেছে, আমি গাড়ি কিনে। তখন আমরা ক্লাস 8 উঠলাম। এইটা উঠার পরে আপনার আমিও স্কুলে যাইতাম, আর তখন হারা বাড়ির সামনে দিয়ে গাড়ি নিয়ে যেতাম, হারা বাড়ির সামনে হাল চাষ করতাম, বড় গাড়ি চালাই, এখন তোর মনে করেন একটা ভাব আছে বড় গাড়ি যেহেতু চালাই। তখন চালানোর পরে আমার আব্বা বলতেছে যে ওই পিক আপ নামাইবে একটা পিক আপ, তখন পিক আপ একটা পিক আপ নামাইলাম। তখন আমার বন্ধু ছিল, এর নাম ছিল সুমন, তোর ফোন দিলাম যে আপনি কই, আমার বলতেছে কয় আপনার ওই ওই পয়লা বৈশাখে এক জায়গায় যাইতে হবো আপনার। তখন ওর একটা ফ্রেন্ড ছিল, ওর গার্লফ্রেন্ডের ভাই যাবে আর কি, মানে ওই জায়গায় দেখা করতে, ফার্স্ট টাইম দেখা করতে যাবে, যাইবো আপনার ময়মনসিং। তখন ময়মনসিং এ নামলাম, ময়মনসিং থেকে মেয়েরা ফোন দিল, দিই না ঠিকই আছে, পরে একটা ডর যে ময়মনসিং যাইতেছি মেয়েরা যদি ক্রাইম করে আমাদেরকে আটকায় যদি আমার বাপ মায়ের খবর জমা।
আপনার ফ্রেন্ড কোন ক্লাসে পড়তো বা বয়স কত ছিল?
না হ্যাঁ, ল্যাপার করতো।
প্রশ্নটা হচ্ছে আপনার বন্ধু বয়স কি আপনার বয়সের মতোই ছিল?
হ্যাঁ একই।
তখন আপনি ক্লাস 7 এ পড়েন?
ক্লাস 7 এ আমার বন্ধু, তখন তার বয়স হবে আমার থেকে 2 বছরের বড়।
যাই হোক, আমি বলতে চাচ্ছি এই জন্য যে সঙ্গ, মানে আপনি যে কোম্পানির মধ্যে আছেন, যাদের সঙ্গে আপনি মিশছেন, তারাও কিন্তু বিপদগামী সম্পর্কের মধ্যে কোনো না কোনো ভাবে আছে। শৈশবে শিশু বড় হওয়ার জন্য দুটো বিষয় খুবই গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে তার ঝোঁকটা কোন দিকে, সে যেসব ফ্রিডম পাচ্ছে সেই ফ্রিডমটাকে সে কিভাবে এক্সারসাইজ করছে, এটা একটা। আরেকটা হচ্ছে সে তার ফ্রেন্ড সার্কেলটা কি, সে কাদের সঙ্গে মিশছে। এই দুটো বিষয় কিন্তু ওর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ধীরে ধীরে ওকে বিপদগামীদের দিকে নিয়ে যাচ্ছে। আমরা বারবারই বলি আপনাদেরকে যে এই যে সম্ভাবনাময় একটা ভবিষ্যৎ সেটাকে নষ্ট করে দেয় যে বর্তমান, সেটা কত বড় ভয়াবহ বিপদের দিকে ঠেলে দিতে পারে, সেইটাই হচ্ছে আমাদের এই অনুষ্ঠানের মূল জায়গা। সো আমরা বিহাইন্ড দ্য রিজনটাকে দেখাতে চাই, আমরা এই পার্টটাকেই বলছি সিক্রেটস, এবং এই সিক্রেটস এর পাওয়ারটা কতখানি সেটা দেখব আমরা একটু পরে। হ্যাঁ বলেন।
তখন ময়মনসিং এ যাই আমার বন্ধুর গার্লফ্রেন্ড, তখন ওরে নিয়ে গেলাম ময়মনসিং নামলাম। ময়মনসিং পরে বলতেছে মেয়েরে ফোন দিল, ওর গার্লফ্রেন্ড ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে কোথায়, তো বললো যে গন্টি আসো, মানে ওর মেয়ে এসে নানির বাড়ি থাকে, তাকে লেখাপড়া করে, নানা একজন ওই আপনার স্কুলের টিচার। তখন নানা অবাইত নাই, মামা অবাইত নাই, শুধু আর আন্টি, একটা আন্টি আছে, হচ্ছে বয়সে 2 বছর বড় হইব, আর নানি আছে বাড়িতে আর কি। খাওয়া দাওয়া করে নানির সাথে কথাবার্তা বললো, আন্টির সাথে কথাবার্তা বললো, ছবি তুললো ওরা, আমরা বসে রয়েছি। তারপরে বললো যে তোমার আব্বা মুখে বইলো, আচ্ছা ওরা যেন আসে, আছে সমস্যা না, আমরা মেয়ে বিয়ে দিব, কিন্তু আর 2 বছর না গেলে তো হবে না।
তখন বলতেছে যে ক্লাস এইটা নাইনে পরে মেয়ে, আর দুই বছর না গেল তবে মেট্রিক পরীক্ষা দেওয়ার পরে শোনা যাচ্ছে বিয়ে সাথে পরে ভাবতেছি। তো নানি বললো কাছে ঠিক আছে, ও নানা আসুক এসে কথাবার্তা বলবো না, তা তোমরা থাকো, তো সবাই যদি আমার নাতি লাগো। জি জি, পরে কথা না যাবো। সন্ধ্যার পরে পরে ওখান থেকে বেরিয়েছি।
আচ্ছা,
বাড়িতে আসলাম, আসার পরে তুই বলতেছিস কিরে তুই কই গেলি কালকে দেখা, এখন বাড়িতে আস না, গাড়ি ঘোড়া কি চালাইবি না নাকি, তাই লেখাপড়া করতি না। তখন ক্লাস এইটে, কিন্তু তখন তখন আপনার আমার পরীক্ষা হয়েছে স্যার, টেস্ট পরীক্ষা, টেস্ট পরীক্ষার সময় যদি এলানা হয় তাহলে মনে করেন যে পরীক্ষা দিতে দিবে না বলে স্যার। তখন গেলাম, পরীক্ষা দিলাম, তখন ওই মেয়েটার সাথে আমি কথা বললাম।
কোন মেয়ের সঙ্গে কথা বলছেন?
কি তোমার সাথে কথা বললাম যে বললো যে কি একবার একবার আসো, দুই পনেরো দিন এক সপ্তাহ পর পর আসো, কি লেখাপড়া কি মনোযোগ নেয় নাকি। আমাকে আসে একটু সমস্যা ছিল, গাড়ি চালাইতে হবে, নিজের গাড়ি নিজে চলতে হবে না, হ্যাঁ তা তো অবশ্যই। তখন তার সাথে অনেক সময় রাত্রে এক সাতটা আটটা দশটার দিকে আইতাম বাড়িতে, এসে মোটরসাইকেল টান দেখ তার ফোন দিতাম, তখন তো আমার ফোন আছে আমার।
আপনি ওই বয়সে মোটরসাইকেল চালাতে?
হম, মোটরসাইকেল চালাতে আমি ছোটবেলা থেকে মোটরসাইকেল চালাতে,
আরো ছোটবেলা থেকে মোটরসাইকেল চালাতে,
মোটরসাইকেল চালাম যে আমি যখন ক্লাস ফাইভ থেকে মোটরসাইকেল শিখছি।
চিন্তা করেন অবস্থা। ওকে,
তখন আমি মোটরসাইকেলতে গেলাম দেখতে, দেরি সামনে মানে সামনে দাঁড়ায় এসে আমি গেল দেখলাম, দেখে আমি চলে আসলাম জায়গা, ঠিক আছে যাবো, ওই ভয় পাইতেছে খেললে গাইলে এসে আমাকে জায়গা। পরে আমাদের কিন্তু আমাদের মাঝখান থেকে নদী আছে, নদীতে কিন্তু ও পারেই, কিন্তু আমি আরো দুই কিলোমিটার ঘুরে একটা ব্রিজ আছে, ব্রিজে পার হইতে হয়। আর অনেক সময় আমি সাতটা হয়ে দেখা করছি তার সাথে, দেখা করার পরে দেখা করে চলে আসলাম। তো আমি বলতে থাকি মডেল টেস্ট পরীক্ষা সামনে, ভালো করে পরীক্ষাটা দেবো। আমি ঠিক আছে দিব, কিন্তু ওই যেদিন আমরা মডেল টেস্ট পরীক্ষা ওই দিন আমি হাল চাষ করি, রাত্রিবেলা হাল চাষ করি, সকালবেলাকে পরীক্ষা দিই। তখন আমাদের গাড়ি চালাইতেছি, তখন ওই দিন আমার জিএসসি পরীক্ষা কাছে হয়ে গেছে, তখন আমার পড়ালেখা করা লাগা, দুই মাস কোচিং পড়ছি, কোচিং করার পরে আমার একটা চিঠা ছিল, ওই কিন্তু ভালো সাজেশন দেয়, তো আমি জানি যে ওর কাছে আমি দুই মাস পড়লে ইংরেজি গণিতটা পড়লে আমি আর কিছু লাগবে না আমার। আর আমার একটা কথা হচ্ছে কি যে আমি মানে আপনার প্রশ্নটা দু তিনবার পড়ার পরে মন থেকে প্রশ্নটা কি চাইলেন বানায় দিতাম, মানে নিজে বানায় লিখতাম আর কিরা, মানে কথা বলা হয়েছে কথা আমার পরীক্ষার হলে গিয়া,
এগুলো খেয়াল করবেন।
পরে আপনার আমার একটা টার্গেট কি যে প্রশ্ন দু তিনবার পড়ার পরে আমি ইচ্ছামতো বানায় লিখলাম প্রশ্ন কি চায়। তখন আমি ইংরেজি আর গণিতটা নিয়ে ভয় পাইতাম, তখন ওর সাথে কথা বললাম, কয়ের কোনো সমস্যা নাই, তোর আমি শিখা দেবো না যা। তো দুই মাস কোচিং ওর সাথে মোটামুটি ভাবে পড়লাম, পরে একটা মোটামুটি একটা অ্যাডজাস্ট হয়ে গেলাম। তখন যেদিন আমার জিএসসি পরীক্ষা, ওই দিন আমি আমাদের বাড়ি থেকে পাঁচ কিলোমিটার দূরে হাল চাষ করি, ফাইনাল জিএসসি পরীক্ষা, আমি হাল চাষ করি রাত বারোটা বাজে আসি, আসার পরে গোসল টুল করে অথবা সকালবেলা গোসল করে করে আমি খালি পরীক্ষা দিই। পরীক্ষা দিয়ে আমার বন্ধু নূর আলম নাম, ওর কাছে আমি অ্যাডমিট কার্ড দিয়ে দিই, বাড়িতে যায় ও নিয়ে আমি ওইখান দিয়ে আমি গাড়ি চলে যাই, ওই অটো ধরে আমি বাড়ি যাই না।
ওকে,
আমি লেখাপড়া করি না, মানে ওই যে পরীক্ষা যে সাজেশন এইগুলো কিচ্ছুই না, মানে নিজে থেকে পরীক্ষা দিতেছি।
আচ্ছা,
তখন ওইভাবে পরীক্ষা দিলাম, সবগুলো দিলাম। তো আরেকদিন গাড়ি নিয়ে আসার সময় তখন এখানে আমার আব্বা বারোটা দশটা বাজে আয় পড়ছিল যে এই জমিটা চাষ করে এই নয় এক হাজার টাকা দিবো, এটা এটা নিয়ে তুই আয় পড়িস, আধা ঘন্টার মধ্যে চলে আসবো। কিন্তু পরে আর জমি বাড়িয়ে থাকে, আমার লোভ করলো যে আব্বা যেহেতু গেছে গা, তো এমন বড় গাড়ি আর এই তো হিসাব দিয়েছে আব্বা বুঝতো না, তো হেঁটে আরো দুই হাজার টাকা আল বাইছি আসটা ভাই আমার গঞ্জে রাত্রে বারোটা বাজে যে জায়গায় মানে এটা আমার পকেটে নিয়ে আয় পড়ছি মানে আসটা। তখন আব্বা ফোন দিয়েছে কই তুই, আমি আরে গাড়ি তো ফাঁসে গেছে গা, আমি গাড়ি উঠাইতেছি। তখন কোথায় আছিস, কি ফাঁস হচ্ছে, আমাকে নদীর মধ্যে ফাঁসা আছি গাড়ি গান খাওয়া থেকে ওই একটা কাদামাটি বালু গাছ না ডুবাই সোজা সুজি বরাবর মানে দিক দেওয়া পড়ছিলাম, কিন্তু আসলে মিথ্যা কথা। তখন পরে আপনার ওরে নিয়ে গেলাম গাজীপুরে, নতুন গাড়ি নামাইলাম, নামানোর পরে হ্যাঁ বাড়ি আমি চিনি না, তো ওর সাথে বাড়িতে আসলাম, আমাদের বাড়িতে রইল। তারপরে ওই নিয়ে গাজীপুর গেলাম, তখন কিন্তু আমার মনে হয় তিন বাজে কেউ স্মোকিং করি না, সিগারেট তো কেউ আমাদের কেউ মানে মায়ের দ্বারা আনাতে পারতো না, সিগারেট ধরতিও না। ও একদিন ব্ল্যাক সিগারেট নিল, কয়েকটি মিষ্টি মিশলে খাওয়া দেখ, তখন খাইলাম দি ঠিকই তো মিষ্টি মিষ্টি লাগে, তখন আবার খাইলাম দে একটা টান দিই, তখন দিছি দে মোটামুটি ভাবে শিখ মানে একটা মানে ব্ল্যাক সিগারেট মানে মোটামুটি শিখে ফেলছি, সিগারেট খাওয়া শিখে ফেলছি এইটা। তখন গ্রামে গেলাম তো এইরকম সিগারেট পাওয়া যায় না, কয় তখন খাওয়া শিখলাম নয়টা, তখন তখন সিগারেট ধরলাম।
কোন বয়স এটা?
এটা ক্লাস নাইনে,
ক্লাস
নাইনে চোদ্দ সালে। তখন সিগারেট ধরলাম, সিগারেট ধরে সিগারেট তুই নাক দিয়ে বের করবি না স্বাদ পাবি না, তখন আস্তে 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 না এরকম বার করবো না, তখন আস্তে আস্তে শিখে ফেললাম খাওয়া, তখন এলাকা আসছি এলাকাতে তখন কয়েকা, তখন খেলাম নেবর ওই যে বন্ধু একদম বলতেছে কি যে আয় এই বন্ধুর বাড়িতে যাই, ওই বন্ধু বলতেছে ওর গার্লফ্রেন্ডের সাথে দেখা করবে, গার্লফ্রেন্ড মিলে চলে আসবে ঢাকা। পরে আমি গেলাম ওই মামিন সিং, তখন আমার তিনজন গেলাম, গিয়ে বলতেছে ওই হ্যার সাথে কন্টিনিউ কথাবার্তা হইতো ওই মেয়ের সাথে।
জি,
ওই বললো পরে ওর ওই নয়নে, নয়নে বলতেছে কি যে উদয় ভাই ওরা তো নিয়ে আসতেছি, আমি বললাম ভালো কথা, নিয়ে আসেন, সমস্যা কি, জানগা কনা নিয়ে আসবো না। কই কি করবেন? কই ওর নানা নানির অনেক কিছু টাকা পয়সা গহনা সহনা আছে, এইগুলো নিয়ে আত্মসাত করবো।
এটা আপনার ফ্রেন্ড আপনাকে বলল?
মানে ওই নয়নের সাথে আমার মানে কথা হইতেছে আর কি, ফ্রেন্ড না নয়নের ফোন দিলাম আর কি, আমার বন্ধুর ফ্রেন্ড যে
যাকে আপনি দেখতে ময়মনসিংহে গিয়েছিলেন তাকেই তো মূল প্ল্যানটা তো তাকে নিয়েই, মানে মেয়েটাকে আপনারা নিয়ে আসবেন, নিয়ে এসে আসলে গহনা ঠহনা যেগুলো আছে সেগুলো আত্মসাত করে
এগুলো নিয়ে আসবো। মেয়ে বলছে যে আমি গহনা টাকা পয়সা নিয়ে আসবো, আমার তো থাকতে হবে খেতে হবে। নয়নে বলতেছে কি মানে আমার বন্ধুর যে ফ্রেন্ড মানে বলতেছে, নয়ন বলতেছে যে আমার তো টাকা পয়সা নাই, আমি তো কাজকাম করি না, তো সেখানে আমার টাকা পয়সা নাই, তখন কি করা? তখন বলে ঠিক আছে আমি বাড়ি থেকে আমার এই আমার নানির এইগুলো আছে টাকা কিছু আছে 10-15,000 টাকা ওগুলো নিয়ে আসবো।
মেয়েটা কার সঙ্গে কার জন্য আসবে?
মেয়েটা নয়নের জন্য আসবে।
নয়নের জন্য আসবে? তো নয়নের প্ল্যান ছিল এটা নাকি অন্য কারো?
নয়নের নয়ন আমার সাথে বলতেছে প্ল্যান এটাই নয়নের,
মানে টাকা পয়সাটা রেখে আপনারা ছেড়ে দেবেন
ওই পরে। তখন মেয়ে আসলো, আসার পরে মেয়ে বলতেছে কি যে আমি তো সবকিছু আনতে পারি নাই, আমার আরো দুটা দিন সময় দাও। পরে ফোনে বলতেছে আনো না, কি আনোছো? 5,000 টাকার মধ্যে আমি আনছি, এটা তোমার কাছে রাখো আর আমি সবকিছু নিয়ে আসতেছি, আইসা পরে একবার চলে যাবো। তো ঠিক আছে সমস্যা নেই, আমরা টাকা পাইছি 5,000। তখন আমরা কি করবো, আমরা দুদিন সময় হয়েছে, আমরা তিন বন্ধু কি গেলাম এই মানুষ একটা হোটেলে, হোটেলে উঠছি, ওই টাকা পাইছি আর টাকা আমাদের কাছে কিছু আছে, হোটেলে উঠলাম। হোটেলে উঠলে তখন হোটেলে মনে করেন যে অনেক ওই হোটেলে যখন দুজন স্টাফ আছে, স্টাফে বলতেছে কি ভাই কিছু লাগবো, আমরা বন্ধু যে আর কি, হ্যাঁ তো গাড়ির যোগাযোগ, হ্যাঁ বলতেছে কি যে হ্যাঁ লাগবো, কি আছে আপনার কি আছে নাকি, যে আছে। তখন বললো ঠিক আছে দেখান দেখি, যদি ভালো লাগে তাহলে হবে আর কি।
যেভাবেই হোক না কেন আপনার জীবনে প্রথম এই ধরনের একটা অনৈতিক সম্পর্কে জড়িয়ে যাওয়া, রাইট? আমি যদি ভুল না করে থাকি। ওকে ঠিক আছে, আপনি তখন ক্লাস 8-এ পড়ছিলেন, 9-এ পড়ছিলেন। ওকে তারপর? এই জন্যই বলছিলাম যে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। কিভাবে একটা মানুষ সঙ্গদোষে ধীরে ধীরে বিপদগামিতার দিকে যায়। দেখুন ওর জীবনে কিন্তু ড্রাগ চলে এসেছে, কারণ ও ধূমপান করছে, ওর জীবনে কিন্তু অসৎ সঙ্গে গিয়ে কিন্তু অনৈতিক সামাজিক সম্পর্কের দিকেও চলে গেল, এবং অর্থ তো আত্মসাত করছেই কন্টিনিউয়াসলি, এবং আরো বড় বড় অপরাধের দিকে সামনে জড়িয়ে পড়বে। আমরা খুব শক্তিশালী একটা গোপন সত্য যেটাকে আমরা বলছি ব্যাকগ্রাউন্ড, সে ব্যাকগ্রাউন্ডে আমরা আছি এবং আমরা ভয়াবহ পরিণতির দিকে একটু পরে যাব। বলুন।
তখন দুদিনের জন্য মেয়ে সময় চাইছে, দুদিন আমরা এই জায়গায় থাকবো, আমরা প্ল্যান করলাম এটা। তা আমার তিন বন্ধু বসে বলতেছে কি যে কি উদয় তুমি যাবা নাকি? আমি কই ট্যা বসে তো আমার কাছে আসে 1,000 টাকা, তুমি তো দুদিন থাকবে না আপনি বলছেন, কয়েকবে ট্যা বসে বাবাকে লেগে 5,000 তো দিয়ে গেছে।
দুদিন থাকবে মানে কোথায় থাকবে? দুদিন
ওই হোটেলে আমরা দুদিন থাকবো।
আপনারা মানে
আমরা দেখা যাবো না, বাড়িতে যাবো না,
ওখানেই স্টে করবে,
ওখানে থাকবো, ওখান থেকে পরে আমরা যেদিকে যাই পালাবো। ওরে দিয়ে মানে ওই মেয়ের কাছে আমার
প্ল্যান হলো। আপনাদের বাড়ির ঠিকানা জানতো না?
না না কিছু জানতো না।
যার সঙ্গে পালাবে নয়ন তার ঠিকানা জানতো না?
না না।
এরকম না ঠিকানা জেনেই সে বাড়ি থেকে জিনিসপত্র চুরি করে এনে একটা ছেলের হাত ধরে
বিশ্বাস,
মানুষ কতটা বোকা হতে পারে, মানে আর কিছু বলার নেই। বলুন।
তারপর আমরা সকালবেলা ঘুম থেকে উঠে পরে মেয়েকে ফোন দিল যে আমরা তো যাই নাই। মেয়ে বলে কেন যাও না কেন, যে এখান থেকে যাবো আসবো, যাওয়ার দরকার নেই, আমরা ময়মনসিংহে দাঁড়া রয়েছি আর কি। মেয়ে বলছে বিকাল দেখা করো। গুনটিকে মেয়ে আসলো, ওর নানির কাছে বললো যে আমি ওদের আসছি, তো দেখা করে চলে আসতেছি। তো নানি কিছু বলে নাই, নানি সামনে আমাদের রেকর্ড মানে আমাদের
বাবা মা ছিল না,
ওর নানি বাড়িতে গেলে করতো,
বাবা মা কি মানে টেক কেয়ার করতো না, খোঁজ খবর রাখতো না, একদম এরকম ছিল।
বাপ মার কথা কোনদিন তুলে নাই ওই মেয়ে, কোনদিন বলেও নাই যে আমার বাপ মাকে, সবকিছু নানি হ্যান্ডেল করতো আর কি। নানি বললো আচ্ছা ঠিক আছে যা চালু হয়ে পড়িস। তখন অনেকগুলো কথাবার্তা বললাম, সন্ধ্যা সময় হয়ে গেল, আমরা আবার চলে আসলাম হোটেলে। হোটেলে চলে আসলাম, তখন ওই দিন আমাদের 2,000 টাকা চলে গেছে, তেমন কিনা আজকে এরা দরকার নেই, আমরা ওখানে থাকবো, থেকে আবার কালকে তো মেয়েটা আসতেই আছে। 12টা বাজে ফোন দিচ্ছে মেয়ে যে আমি এখন বলে এখন চলে আসতে পারবো। পরে নয়ন বলতেছে না না এখন আসার দরকার নাই, আমরা কালকে সকালে ভোরে তুমি চলে
আসবে। কয়দিনের সম্পর্ক ছিল নয়নের সঙ্গে?
নয়ন হাজার 2 বছরের সম্পর্ক,
2 বছরের সম্পর্ক ছিল।
তখন সকালে ভোরে মেয়ে ফোন,
নানি তো আপনাদের সাথে বিয়ে মানে নয়নের সঙ্গে তো বিয়ে দেওয়ার কথা বলেছিল,
হ্যাঁ,
এবং রাজি ছিল, মোটামুটি
রাজি ছিল।
কিন্তু আপনাদের উদ্দেশ্য ছিল মূলত অর্থ আত্মসাত করা,
আত্মসাত করা। তখন ওই নিয়ে আসছিল নানির গহনা টহনা আর টাকা পয়সা আমার প্রায় 20-30-35।
আমি মেয়েটাকে কেন বোকা বলবো না, দেখুন যেখানে নানি বা পরিবার রাজি ছিল এই ছেলেটার সঙ্গে বিয়ে দেওয়ার জন্য, সেখানে এই মেয়েটার কেন বাড়ি থেকে পালাতে হবে, কেন অর্থ আত্মসাত করে বা চুরি করে এই ছেলেটার সঙ্গে, যে ছেলেটাকে সে জানে না শোনে না কোথায় থাকে জানে না, এবং শুধুমাত্র বিশ্বাসের জোরে শুধুমাত্র ইমোশনকে ভর করে এরকম ঘটনা। এবং এটা কিন্তু আমাদের সমাজে নতুন না, এরকম অহরহ ঘটনা ঘটে, আমরা হয়তো ওইভাবে ফোকাসড হই না, এভাবে বড় বড় গণমাধ্যম বড় প্ল্যাটফর্মে এই জিনিসটা আসে না। কারণ আমি জানি যে রেডিও একেবারে প্রান্তিক পর্যায়ের মানুষ থেকে শুরু করে সব শ্রেণীর মানুষ এই রেডিওতে কান পেতে থাকেন, শোনেন তারা। তো সেই জায়গাটি থেকে এই গল্পটি আমাদের অনেকখানি সচেতন করবে আজকে, কারণ ঘটনা কেবল শুরু হয়েছে মাত্র। বলুন।
আমরা মেয়েটাকে সকালবেলা উঠে আমরা গুনটি গেলাম, তখন বললাম যে গুনটি যাবো, গুনটিকে যদি কেউ দেখে ফেলে তখন বললাম যে আমরা ময়মনসিংহ চৌরাস্তায় আছি, তুমি গুনটিতে এদিকে চলে আসো। তখন বলছে কোথায় যাবা? তখন বললাম যে আমরা কৃষ্ণ চলে যাবো। ওই গার্লফ্রেন্ড বলছে কোথায় যাবা? তখন নয়নে বললো যে আমরা কৃষ্ণ চলে যাবো।
মেয়েটা বলছে যে সে
ঢাকা যাওয়ার দিকে। নয়নে বলছে এখন আমাদের বাড়িতে নিয়ে যাবো তোমার। নয়নে প্ল্যান ছিল যে আপনার যে বাড়িতে যদি না বলি তখন তো মেয়েটা যদি না আসা এগুলো না নেয় তখন তার এক ঝামেলা, তখন বলবো যে তোমার নিয়ে বাড়িতে চলে যাবো, তখন তো মেয়েটা সবকিছু নিয়ে আসবে। তখন মেয়েটা বললো আচ্ছা ঠিক আছে বাড়িতে তুমি যদি নিয়ে যেতে পারো আমার আমি যাবো, সমস্যা নেই। তখন মেয়ে বেরিয়ে আসলো, আমরা নয়টার দিকে মেয়ের সাথে অ্যাড হলাম, অ্যাড হয়ে গাড়িতে উঠলাম। আর নামছি ঈশ্বরগঞ্জ, কৃষ্ণগঞ্জ না নামে ঈশ্বরগঞ্জ নামছি। ঈশ্বরগঞ্জ নামার পরে
কয়জন ছিলেন আপনারা?
তিনজন।
তিনজন ছিলেন? আচ্ছা,
তিনজন ছিলাম।
মেয়েটার হাতে কোনো সেলফোন ছিল না?
সেলফোন আছে, সেলফোন নয় না নিয়ে আসে, নিয়ে বন্ধ করি
সঙ্গে সঙ্গে মোবাইল ফোন নিয়ে বন্ধ করি,
মোবাইল ফোন নিয়ে পকেটে ঘুরে আসছে নয়নে। এখানে আমার এখন দুপুর হয়ে গেল, দুপুরের সময় বলতেছে কি যে মেয়ে বলতেছে যে তুমি বাড়িতে গেলে বাড়িতে নিয়ে যাও আর না ঢাকা গেলে ঢাকা চলে যাই যাও। কি আনসার দেওয়া আগে? নয়নে বলতেছে, সুমনে বলতেছে কয় তুমি তো মেয়ে মানুষ তোমার কাছে তো থাকার দরকার নাই, আমাদের কাছে দাঁড়াও। তা আমি কিন্তু ওদের পিছনে, আমি বলতেছি দিয়ে যান না আপনার সমস্যা কি, আপনি কি পরিচিত না? হ্যাঁ পরিচিত হইতো। তাহলে আমি এরকম করতেছি পরে মেয়েটা কি করছে ওর ব্যাগ থেকে আপনার গহনা আনছে আর আপনার 35,000 টাকা 33,000 টাকা আনছে
চুরি করে
টাকা আনছে আপনার অনেকগুলো ব্যাংক থেকে উড়াইছে মানে টাকাগুলো আগে। তা আপনার ব্যাংকের সিল টিল আছে, ওই দেখলাম 50 টাকা বান্ডিল আছে, একটা 100 টাকা বান্ডিল আছে, এগুলো খুচরা আছে 1,000 টাকা সব মিলাই আর কি। তখন সুমনের কাছে দিল, আমার কাছে 50 টাকা বান্ডিলটা দিল। তখন আমি রাখলাম এটা, তাই বললাম ঠিক আছে সমস্যা নেই, তাহলে এটা তো 5,000 আছে, তা 5,000 আছে আচ্ছা ওরা যদি কোনো চলে যায় আমি বাড়িতে যাবো, সমস্যা নেই। তো সুমন কিন্তু আমার বাড়ি চিনে, আমার বাড়িতে গাড়ি চালাইছে, আমি মেহার বাড়ি কিন্তু চিনে, বাপের ড্রাইভার ছিল, বাড়ি বসে এই যে কিশোরগঞ্জ কিশোরগঞ্জ ওই বাড়িতে আমি যাইনি। তখন বলতেছে কি যে ঠিক আছে, তখন আসরের দিকে কয় খাওয়া দাওয়া করবো, মেয়ে খাওয়া দাওয়া করবো, তখন আমরা চারজন কি বলবো, তো বলবো যে আমরা স্বামী স্ত্রী, পরে কি করছি এক চুরি কিনছি, চুরি কিনে পরে মেয়েটাকে চুরি পড়াইছি হাতে, যে স্বামী স্ত্রী বলেছি তুমি দেবস্থি। তখন গিয়ে খাওয়া দাওয়া করবো রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে, তখন আমরা আবার ময়মনসিং আপনার নেত্রকোনা গেলাম, নেত্রকোনা গেছি, নেত্রকোনা বলতেছে কি যে আমরা তো এইদিকে বাড়িতে যাবো না, বাড়িতে তো শুনছি আব্বা আব্বা শুনছি এত সমস্যা নয়নে বলতেছে। তখন নেত্রকোনা আসলাম, সোমবাস থেকে নেত্রকোনা আসলাম প্রায় সন্ধ্যার দিক হয়ে গেল, সন্ধ্যার দিক হলে আমাদের প্ল্যান হলো যে নেত্রকোনার থেকে হয়তো কর্মকান্ডা এদিকে এদিক নিয়ে যাবো, ওদিক নিয়ে মেয়েটারে কোন রকম যদি এইগুলো নিয়ে মানে মেয়েটার এক জায়গায় বসে রেখে আমরা চলে আসবো। আর নয়নে বলতেছে না চলে আসবো ঠিক আছে, যদি আমার ছবি টবি আসে আর যদি আমাকে যদি ওরা বের করে ফেলে মেয়েটাকে মেরে ফেলবো। তারপর আমি ডরাই গেলাম, আমরা না আমি আমি যাবো না আমি যাবো না, পরে কেলে রেছে না তোরা ভাষায় আম। তো আমি বললাম কেরেকে আমি কি করছি, কয় না তুই যাইবি। মারামারি দরকার না, ওর কাছে নিয়ে টাকা নিয়ে আমরা ওই সব বাড়িতে চলে যাবো, মেয়ে তো আমার বাড়ি ছিল না, আমার মেয়ের কাছে আমার ছবি আছে, যদি মেয়ে এই নানা নানি আমার বের করে ফেলে।
এখানে আমি একটু পজ দিয়ে আমি একটু পেছনে যেতে চাই, ঘটনা কি ঘটেছে আপনারা কিছুটা অনুমান করতে থাকেন। পজ দিচ্ছি এই কারণে যে একটা মেয়ে একটা ছেলের 2 বছরের সম্পর্কে তার বাড়ির খবর জানে না, কিচ্ছু জানে না, এবং না জেনে বাড়ি থেকে চুরি করে সে কেন নয়নের হাত ধরে বের হলো আমি ওর কাছ থেকে কিছুটা জানবো। একটা হচ্ছে যে নয়ন কি এই ধরনের ঘটনা প্রথম ঘটিয়েছে নাকি এর আগেও অনেকগুলো ঘটনা এরকম?
আমি যতটুকু জিজ্ঞাসা সে প্রেম করতো এরকম
এরকম র্যান্ডম মোবাইল এরকম প্রেম করতো
কিন্তু এরকম ঘটনা কিন্তু এরকম অন্য মেয়েরা কিন্তু এরকম দেয় না। হ্যাঁ বলতো যে অন্যরকম মানে এরকম মেয়েরা কোনো সময় বিশ্বাস আমায় করে নাই।
তো আলটিমেটলি মেয়েদেরকে সে নাম্বারগুলো পেত করতে
আন্তাজি নাম্বার
আন্দাজে নাম্বার ডায়াল করতো করে সে এই
কাজ করতো।
ওকে
তখন নয়নে বলতেছে কি যা ওর নিয়ে এদিকে যাবো। তখন বলতেছে আমি তো মানে আমি এই সময় কিন্তু আমি চিনি না ওইদিকে কিছু চিনি না। তখন বলতেছে কি যে নেত্রকোনা চিনি, নেত্রকোনা দেখল মানে বলছে এত ভাঙা রাস্তা, আমরা কিন্তু এখান থেকে বলছি ভাঙা রাস্তায় এখানে বন আছে, তা বন্ধে যাবো। তো বন্ধে গেলে বলতেছে যে এদিকে বন আছে কোনো সমস্যা হতো না। আমি বললাম দেখ কোনো সমস্যা হইতে পারে, তখন না দোষ কোনো সমস্যা নাই। হ্যাঁ করছে সুমন আরে দোষ কোনো সমস্যা নাই তুই। তখন গেলাম চেঞ্জে উঠলাম, পরে বলতেছি কি ভাই নেত্রকোনা কলমাকান্দা ভাড়া কত? বলছে ক ভাই 80 টাকা। ক ভাই ওই 80 টাকা বুঝি না ভাই, আমরা তিনজন যাব, তিনজনে কয় টাকা দিব রিজার্ভ? তখন বলতেছি কি যে আমাকে দিলে আপনার যা ভাড়া আসে তা দিবেন। ক না তাহলে আপনার অন্য গায়ে যান, আমার সিট যেটা খালি যাবেন আপনি লুক নেন। আমাকে তো লুক নিতাম গেলে আমরা তো তিনজনই গেলাম। মেয়েটা
বলে জিওলা সন্দেহ করেনি আপনাদের তিনটা ছেলের সঙ্গে একটা মেয়ে
না হাতে চুরি পড়া, আমরা তো বাড়িতে যেতেছি, মেয়ে আমরা বাড়িতে যেতেছি আমাদের পরিচয়।
আচ্ছা
তখন সেই জন্য কিছু জিজ্ঞেস করলাম, ভাড়া সারা ওর সাথে মাত করলাম, তখন আমরা চলে গেলাম যেতেছি। যাওয়ার পরে এই সময় আমরা মানে করেছি দুষ্টু করেছি এই বেটা তোর ইয়া শ্বশুর বাড়ি এত ভাঙা চাঙ্গা রাস্তা গেলে গিয়া মানে হেরা করেছে আর কি, হেরা করতে আর শ্বশুর বাড়ি জায়গায় করা মানে আমরা দুষ্টুমি করতেছি আর কি, এগুলো করে মানে
বুঝতে পারিনি যে
সিনজলে বুঝতেছে না যে আমরা
যখন ইনস্ট্যান্টলি মেয়েটাকে মেরে ফেলার প্ল্যান করছিলেন তখন কি আলটিমেটলি মেয়েটাকে দূরে রেখে কোথাও?
হ্যাঁ, দূরে যে মেয়েটাকে খাওয়া দাওয়া করে আমরা যখন দুজন বেশি গেছিলাম তিনজন, তখন মানে প্ল্যান করতেছি আর কি, মেয়েটা ফেরিকে বসিয়ে গেছিল সমগঞ্জ যখন বলছিলাম আর কি, সমগঞ্জ থেকে মেয়েটা রাজ্য করে নিয়ে এখন মহানন্দা দিকে দিকে যাবো। তখন মেয়েটাকে নিয়ে যাইতেছি আমরা, যাওয়ার পরে আপনার সাড়ে আটটার দিকে নামছি ওই জায়গায়, তখন তো আপনার দেখি কুয়াশায় পড়ছে মোটামুটি ভাবে, গাড়ি ঘোড়া টুকটাক চলে চলে, এবার আমি নয়নকে বললাম নয়ন তাহলে এখান থেকে মেয়েটার কাছে সবকিছু নিলাম, তো মেয়েটা এবার থুয়ে যায় কোন থুয়ে গেল সমস্যা, তখন কি করলো মেয়েটা কয় না এই গানে রাখতো না তাহলে যাবো গা যা আবার এই সমুগা যাবো, হ্যাঁ আগে করতে না সমুগা যাবো বাইজ যাবো মানে মেয়ে বলতেছে না চিলে আগে করতেছে বাইজ যাবো, তখন আবার এক বাসে উঠে আবার সমুগজ নামলাম মানে আসে বললাম এখান থেকে এখানে ওইব না মানে ওই জায়গাটা চয়েস না হ্যার মানে আমরা যে কোন জায়গায় যাবো মানে এই জায়গায় পালাবো এরকম কোন চয়েস জায়গা নাই, তখন এখান থেকে চলে আসলাম আসার পর সমুগঞ্জ চলে আসা আবার আমার কিশোরদের দিকে রওনা হলাম একটা অটো দিয়া, তখন আমরা ঈশ্বরগঞ্জ পার হয়ে
রাত হয়ে গেছে
রাত্রেবেলা প্রায় 10:30-11টার দিকে এবার চলে আসলাম।
বারবার আপনি ঘুরছেন মেয়েটার তো সন্দেহ হওয়ার কথা যে তোমরা কেন আমাকে নিয়ে যাচ্ছ না কোথায় নিয়ে যাচ্ছ,
মেয়ে বলতেছে বলতেছে যে এখানে আমি গেলাম বলে ওই মানে ওই মেয়েকে বলছে যে আমার বাবা আব্বা আম্মা জানতে চান ভাই যাওয়া যেত না,
ওকে আর এখানে ম্যানেজ করে
আর ওই বলতেছে আমার বোনের বাড়ি এই জায়গায় কলকাতা আমার বোনের বাড়ি মানে নয়নে বললো আমাদের দূরে রেখে কিন্তু বলছে ঈশ্বরগঞ্জ পার হয়েছে আমরা একটা ফাঁকা জায়গার মধ্যে নামা আছে আমাদেরকে নামা দিলে মেয়ে কোথায় আমাদের কিশোর চলে আসছে আমার বাড়িতে যাবো গা ঠিক আছে বাড়িতে যাবো যাবো তখন ধোন চাকে দিয়ে দিতে মনে করেন খাল পাড়ে তো শুধু খাল খাল পারে আমরা কিন্তু একটা বাঁশের পুল আছে এই ফুলটা পারব তো বাঁশের পুল পাড়ে তুলেছি আমরা তো আমাদের কাছে গহনা টনা সব নয়নে করতেছে কয়েক তুই জালে মানে আমাদের কাছে তুই তোর আগে যা তোমার তোর গার্লফ্রেন্ড তুই লিয়ে যাবে আগে আমরা যেন লেগে আমরা আগে তোরা যা তখন রাত্রে 11:30-11:30
কিশোরগঞ্জ কি ওদের বাড়ি ছিল
তার
কিশোরগঞ্জ
নয়নে বাড়ি কিশোরগঞ্জ ছিল
আচ্ছা
কিশোরজি তখন ওই খাল ফলাইতেছি নয়নে কি হয়েছে ওই পিছন থেকে মেয়েরা হাত ধরছে না মেয়েরা ধাক্কা মারা পানি ফেলাইছে
মেয়েটাকে ধাক্কা মেরে ফেলেছে না নয়নকে
নয়নে ফেলাইছে মেয়েটাকে ধাক্কা মারে পানিতে খালের মধ্যে পালে দে নয়নে কি করছে মেয়েটা বলছে কে তুমি আমাকে পাললা কেন মেয়ে বলতেছে আরে আমি কি পালছি আমি তুমি পারি না তুমি মানে তুমি আমাকে হাত দেওয়া নাই কেন তুমি পড়ে গেছো তুমি তোমার হাতে ফেলে দিছো কাছে ঠিক আছে উঠে আসো উঠে আসো। তখন মেয়েটা কোন রকম উঠে আসলো আসার পরে এদিকে আপনার দোন জায়গা কিন্তু সাইডে কিন্তু আপনার ওই জমির সাইডে কিন্তু দোন জায়গা করে আর কি দোন জায়গা সাইডে দিয়ে আমরা রাত্রে কিন্তু এই আমাদের চিনি না যে কই যেতেছি আমরা আমাদের কথা হলো নয়ন কেছে মেয়েটা মেরে ফেলবো তখন মেয়েটাকে উঠাইলে উঠা মেয়েটাকে সামনে কথা সামনে যাবো মেয়েটা ফোন কো আমার ফোন দেবো তখন নয়নে করলো না তোমার ফোন নাও আমার ফুকাস জ্বালাবো ফোনে ফুকাস জ্বালাবো তো মেয়েটা ফোনে ফুকাস রাস্তা সামনে দেখা যাচ্ছে কিছু তাই ফুকাস জ্বালায় ফুকাস জ্বালা আমরা সামনে হাঁটি মেয়ে বলতেছে তুমি তোমার ভিজে এলা কাপড় চোপড় কিছু আনি নাই খালি একটা কাপড় আনছি কিন্তু হ্যাঁ কাপড় আনছি হ্যাঁ তাই একটা কাপড় আনছি আনতে আমি কাপড় পরতে পারবো না ছেলে কামিজ পরে মেয়ে আসছে মেয়ে কিন্তু বুকে ঢুকা কিছু নেই তখন চলে আসলো সামনে ফুকাস ফোন দিল হাতে ফুকাস দিল ফুকাস দিলে মেয়েটা বলতেছে মেয়েটা উল্না দেয় গলা আমাদের ধরে রাখছে নয়নে নয়নে ধরার পরে নয়নে বলছে কি মানে মেয়ে বলতেছে মেয়ে মানে হাত টেপে ধরতে টানতেছে টান দেওয়ার পরে মেয়েটাকে এমনভাবে ধরছে
দিস ইজ রিয়েলি ইনটলারেবল কজ মানুষ যখন অপরাধের মধ্যে জড়িয়ে যেতে থাকে একটা অপরাধ থেকে বাঁচার জন্য আরো একটা বড় অপরাধ করতে হয় একটা ভুল থেকে বাঁচার জন্য আরো একটা ভুল বড় ভুলের দিকে যেতে হয় একটা জিনিস খেয়াল করে দেখুন এদের প্রথম প্ল্যানটা ছিল অর্থ লোভ যেভাবেই হোক মেয়েটাকে নিয়ে আসবে নিয়ে এসে মেয়েটার কাছ থেকে অর্থ নিয়ে ওরা মেয়েটাকে বিদায় করে দেবে কিন্তু যখন দেখলো যে না মেয়েটার কাছ থেকে অর্থ নিয়ে বিদায় করতে গেলে ওরা নিজেরা বিপদে পড়বে তখন ওরা প্ল্যান করলো মেয়েটাকে মেরে ফেলবে দ্য ভেরি ইন্টারেস্টিং থিং ইজ দ্যাট আমাদের ফার্স্ট এপিসোডেও কিন্তু আমরা এরকম একটা জিনিস দেখেছিলাম যে না আমাদের অর্থের প্রয়োজন কিন্তু একে যদি ছেড়ে দেই তাহলে কিন্তু আমাদের বিপদ ঘটে যাবে যেটা ভয়াবহ একটা পরিণতির দিকে নিয়ে গিয়েছিল আমাদের প্রথম গেস্টকে সিক্রেটস এর প্রথম গেস্টকে এবং এর ক্ষেত্রে ব্যাপারটা একটু পরোক্ষ নিজে জড়িত না কিন্তু এ যাদের সঙ্গে মুভ করছে তারা এটার সঙ্গে জড়িত এবং তারা অপরাধ করলেও নিজেও জড়িয়ে যাবে বড় ফিচি উদয়ের কাছে উদয় যেখানটা আমরা ছিলাম যে আপনারা যে কোনো ভাবে হোক মেয়েটাকে মেরে ফেলার চেষ্টা করছিলেন
তখন মেয়েটাকে ওরা মেরে ফেললো কারণে মেরে ফেললো মেয়েটাকে
মেরে ফেললো মানে যেভাবে আপনি দেখেছিলেন যে ওই ওড়না দিয়ে
ওড়না দিয়ে হ্যাঁ ওড়না দিয়ে ওরা মেয়েকে
আপনার সামনেই ঘটনাটা
আমার সামনেই তখন আমি পিছনে ও নদী পার হয়েছে ওর নিয়ে পারেছে আমি ওই পারে খারা
আশেপাশে কোনো লোকজন
কেউ ছিল না রাত্রে 11:30-12টা বাজে সময় কেউ নাই তো মানে ওখান দিয়ে বলছে যে আমরা কি
সতর্ক হন মেয়েরা কারণ যারা এই অনুষ্ঠানটি শুনছেন আমি জানি অনেকেই অনেক বেশি ইমোশনাল এই লাভের প্রতি আমরা জানি যে লাভ রানস ব্লাইন্ড আমি এরকমও পেয়েছি যে একটা ছেলে কন্টিনিউয়াসলি মেয়েটার ক্ষতি করছে এটা জানার পরেও সে তাকে ভালোবাসে এখানে আসলে কোনো যুক্তি খাটে না কিন্তু জেনে শুনে নিজের জীবনটাকে এভাবে মানে জীবন তো আসলে এতটা সস্তা না, আমরা পৃথিবীতে এসেছি কোনো না কোনো কাজের জন্য, মানে কি বলবো, নাথিং টু সে। বোকা কেন হয় এতটা মানুষ? যে শিকারী সে তো শিকার খুঁজবেই, কিন্তু আমরা এত বোকা বোকা কেন যে এত মানে সহজেই শিকারী শিকারীর খাবার হয়ে যাই?
তখন মেয়েটাকে মেরে মেয়েটাকে নিয়ে আমরা আবার চলে আসলাম,
মেয়েটাকে নিয়ে আসলাম
মেন রোডে চলে আসলাম।
মেয়েটাকে নিয়ে কিভাবে আসলাম?
রাত্রে একা আমরা তিনজন মেয়েটাকে নিয়ে মেন রোডে চলে আসলাম।
মানে লাশ নিয়ে চলে আসলাম,
লাশ নিয়ে চলে আসলাম।
আমরা
যে জায়গায় আছি বন, এখানে কোন রিস্ক নেই, আর নয় নয় জায়গাটা আগে থেকে প্ল্যান করে রাখছিল, এখানে কোন রিস্ক নেই। মেয়েটা গেইনে আপনার,
আচ্ছা আচ্ছা
ঠিক আছে, তখন নয় নয় বলতেছে যে এবার নিয়ে আসবো, তখন আমরা পেয়ে করে নিয়ে মেন রোডে চলে আসলাম মেয়েটাকে নিয়ে।
প্রিয় শ্রোতা, আমরা এখানে যেই শব্দটা এখানে ব্যবহার করেছি, এটা হচ্ছে ওই লাশটাকে নিয়ে ওরা পরবর্তীতে কি কৌশলে নিজেরা সেভ হয়েছে সেটা আমি এখানে আপনাদের সামনে আনছি না, কারণ আমরা জানি যে অনেকেই এই এই ধরনের ঘটনা ঘটানোর ক্ষেত্রে এই বিষয়গুলো ফলো করতে পারে। সো আমরা আমাদের রেডিও কন্টেন্টের জায়গাটা থেকে সচেতন থাকার চেষ্টা করছি। ওকে,
তারপর দিয়ে আসলাম,
মানে ওই জিনিসটা যেটা আপনারা প্ল্যান করেছিলেন সেটা আপনারা করলেন।
হ্যাঁ, আমরা প্রায় বেশ 2-3 কিলোমিটার পর্যন্ত দৌড়ছি একটানা সবাই, কিন্তু এই সময় টাকা পয়সা সবকিছু আমার কাছেও দিছে, ওর কাছে রয়েছে গহনা রয়েছে, কিন্তু এতটুকু ভাবে না, আমরা তিনজন একসাথে দৌড়তেছি।
আচ্ছা, আপনি ও না হয় একটা এটার মধ্যে জড়িয়ে গেছে সেটা ঠিক আছে, কিন্তু আপনার তো একটা বিবেক কাজ করা উচিত ছিল।
আমি তো এখানে যদি আমি ফলস করি তাহলে আমাকে ফাঁসিয়ে দিবে, বলছে তোর উপর দোষ দেবো, আমরা দুজন যদি একত্র হয়ে যাই তুই একা কি করবি?
দোষ কিসের দেবে?
যে তুই মেয়েটাকে মারছস, আমরা ছিলাম না,
এই জন্য আপনার বাধ্য হয়ে এটা করতে।
আমি বাধ্য হয়ে, আমি আর কিছু বলি না, ওদের পিছনে খালি দৌড়ছি আর ওদের যে গুলা খুব বলছে আমি খালি এগুলো করে গেছি। তখন আমরা সামনে গিয়ে গাড়িতে উঠলাম, গাড়িতে উঠে আমরা আবার চলে আসলাম না ওই বরফুল, বরফুল থেকে আমি আবার ওই আমার কাকার বাসা আছে, কাকার বাসাতে সকালে রাত্রি গিয়ে রয়েছি।
জি,
ফোন দিলাম কাকারে, কই এত কই আমি ঢাকা থেকে আসি। আচ্ছা ঠিক আছে, বাসায় বাসাতে রইলাম, রোয়ার পরে আর ওরা গেছে গাউদের বাড়িতে। তো এখান থেকে আমরা ভাগাভাগি 4-3টার সময় মুড় থেকে আমি গেলাম শহরে, ওরা গেলে গাউদের বাড়ির দিকে। তখন আমি সকালবেলা উঠে রাত্রে যে ঘুমাবো, তাহলে আমার কালি মানে আর কিছু বলে না, কাকু কিছু খাবি আমি না খাবো না, মানে আমার শরীর এত হিট হয়েছে মানে আপনার গরম লাগতেছে, মানে যে কি একটা অস্থির হচ্ছে বাপ। তখন শুয়ে রয়েছি, আমার ঘুম হচ্ছে না, সকালবেলা কোন রকম উঠা আমি বাড়িতে চলে যাবো। পরে আমি বাড়িতে চলে আসলাম, আইসা খালি ওই সকালবেলা আমরা যেটাকে তুই গেলে আবার কোথায় গেলে মানে এই গোল জিগাইতেছে, আর ওই সময় আমি কি সমস্যা গিয়ে বাড়িতে যখন গেছি তখন আমরা সিগারেট ফ্যাগেট নিয়ে গেলাম, আমাকে অন্য কিছু শুধু টাকাই দিছে, টাকা দিছে আর আমার কিছু ইনভেস্ট ছিল আর কি, টাকা দিছে, টাকা নিয়ে আমি বাড়িতে চলে আসছি। আমি সিগারেট মানে এই সকাল থেকে খালি ঘরে রুমে বসে বাংলা করে বসে বসে, আমার নদীর পারে বাংলা করছিল, এখানে বসে বসে সিগারেট খেয়েছি আর খালি ভাবতেছি। ওরা আমার ফোন দিছে কিরে কিছু হয়েছে, আমি না কিছু হয় নাই তো বলতেছে, আমি বললাম না কিছু হয় নাই, আসি ঘরে ঠিক আছে, কোনো সমস্যা নাই, এটা কোনো বিষয় না। পরে বলতেছে আমরা খবর নিছি এটা সমস্যা হয়েছে না, সমস্যা নাই। তখন বললাম যে ঠিকই নাকি, একটু মনে বসে যে কোনো সমস্যা নাই। তখন আমরা কিন্তু বাড়ির থেকে বেরোই না, আমি কিন্তু ওই খুলনার দিকে গাড়ি নিয়ে যেতাম, আমাদের তারাল থেকে মানে বাচ্চা একটা মানে টিপ নিয়ে যেতাম খুলনায়। তখন এই রাস্তায় যেতে হয় ঘন্টি দিয়ে যেতে হয়, তখন তো আমার ভয় লাগে। খুলনা গেলে আপনার টাঙ্গাইল দিয়ে মধ্যপুর দিয়ে এখান থেকে যমুনা উঠতে হয় আর কি, এই গন্টি দিয়ে যেতে হয়।
আপনার তুই বয়সে লাইসেন্স ছিল
না?
লাইসেন্স ছিল না। তারপর আপনি হাই রোডে গাড়ি চালাতেন?
হ্যাঁ, হাই রোড মামলা, আমার ওই খুলনা থেকে ঘুরে আসলে আমার 2000 টাকা মতো পুলিশ বিজিত, 2000 টাকা পুলিশ দিতাম, 100-200-250।
অপরাধ কত ভাবে হতে পারে দেখেন, একটা যেটা হচ্ছে সমাজ যদি প্রশ্রয় দেয়, আইন যদি প্রশ্রয় দেয়, আইন তো আসলে প্রশ্রয় দেয় না, আইন যারা এক্সিকিউট করবে তারা যদি প্রশ্রয় দেয় তাহলে অপরাধী না হয়ে যায় কোথায় বলুন।
তারপর আমি ওই দিন আব্বা বলতেছে যে খোলটারে যাইব, আমি বললাম আমি যাবো না, ড্রাইভার নাই তো, ড্রাইভার পাই না, তুই যাই না কে যাইব, তুই গাড়ি চালাস, তুই যাই না টিপ রাখে সেই বেড়া না। বলছে আমার একটা ইস্টাফা ছিল কৌশল, আপনি গাড়ি চালাচ্ছেন কেমন, মানে আপনি ঘুমাইতেছেন? আমি না বেড়ে ঘুমাইতেছি না, মানে আমার এত ঘামতেছেন কেন, কিন্তু আমি যে রাস্তায় যাইতেছি রাস্তা তো আমার ভয় লাগতেছে,
মানে ওই রাস্তায় ঘটনাটা ঘটে,
এই রাস্তায় ঘটনাটা ঘটছে, আর ওই মেয়েদের ভাই সামনে দিয়ে যাবো, যদি দেখে ফেলা দেখে ফেলতে পারে আমার বলবো এই তো আমি মানে যদি বলে আর কি আমাদের, তখন আমি কি জব দিব। তখন তো খুব টেনশন আছে, তখন নান্দাল পার হয়ে আমি ওই সাইডে গ্লাসের মধ্যে আপনার গামছা দিয়ে মানে গ্লাসটা ঘুরে ফেললাম, যে আমার জীবন না দেখে আর কি, সামনে থেকে ফুলগুলো দেখা যায় না আমার গ্লাসটা যেটা গাড়ি, তখন আমি মেশিনতে এই ঘন্টি দিয়ে যাচ্ছি।
দুল দিলে যাচ্ছি, সে মনে বন্ধু কই আমি যে গুনছি কই কি কষ্ট গুনছি আমার বলতেছে। তো গেলাম আমি কোন রকম মানুষের ক্রস করে মানে ঘন্টি রাখানো কোন রকম কি হবে তা যাই না, গাড়ি ঘোড়া কি সামনে ভাঙ্গাম না কি না কি এরকম মানে একটা ভাব। তারপর একটা অটোর মধ্যে আমি লাগাই দিছি, লাগাই টানতেছি গেছে মানে 60-70 গাড়ির টান। তখন এটা ঘন্টি পাইলাম, তখন একটু মোটামুটি একটা টাঙ্গাইল মধুপুরের ঘরে আসলাম, মানে এখান থেকে মানে একটু কন্ট্রোল এসে। তখন আমি গাড়ি ঘর থেকে এখান থেকে চলে টিপ দিয়ে চলে আসলাম বাড়িতে। বাড়িতে আসার এই সময় রাত্রেবেলায় গেছি, তো বাড়িতে আসলাম, আসার পর মনে করেন যে বহুত সিগারেট মিগারেট তো ওই শিখাইলো। মাঝে মধ্যে আমার বন্ধু আসলো গাঁজা খা, আমি গাঁজা খাবো, আমি এইগুলো লাইফে খাই নাই, কনা একটু খায় দেখ ভালো লাগবো। তখন ওরা বানা সানা দিছে, আমি দুই টান দিলাম, দেওয়ার পরে দেখি যে না মানে মুখে একটা ঠান্ডা ভাব মানে এরকম আসছে। তখন আমি আবার টান দিলাম, টান দেখবো যে আমি মোটামুটি ভাবে গাঁজার নেশা চলে গেলাম।
ক্লাস নাইনে পড়েন তখন আপনি?
ক্লাস নাইনে থেকে টেনে মানে ক্লাস নাইনে শেষ বছর
পড়াশোনা করছেন? এগুলো করছেন?
এগুলো করতেছি, ব্যবহার করতেছি। তখন আমরা খাবার সে ব্রিজ পরে বললাম আমি মানে বেশি গাড়িছি, তো তখন মাথা করতেছে
অ্যাক্সিডেন্ট করলেন।
আমি গাড়ি অ্যাক্সিডেন্ট করলাম,
ড্রাগটা নেবার পরে আপনি উল্টা পাল্টা গাড়ি চালাচ্ছিলেন এবং আপনি অ্যাক্সিডেন্ট
করছি। তখন আমি আবার আরেকটা গাড়ি নিলাম, লাইসেন্স নেই আমার, গাড়ি নিলাম, গাড়ি নিয়ে আবার ওই আপনার ওই কারণ বাজার, এই কারণ বাজার করে গেস্ট আছে আমার, তো আবার নিশা হয়েছে ওই যে নিশাটা ওই হোটেলের নিশা। তখন আমি এ পর্যায়ে মনে করেন যে আমি একটা পর্যায়ে চলে গেলাম, মানে এটা আমার লাগবেই, কন্টিনিউ টাকা পয়সা যাই কামাইতাম, বাপ মারা দিতাম 2-4-5 হাজার টাকা দিতাম, আর বাকি টাকা আমি উড়াইতাম। আর আমার কিছু টাকা ছিল ব্যাংকে,
ওই সময়টাতে আপনার এগুলো আপনার রেগুলার যাতায়াত ছিল?
এই সপ্তাহে একদিন দুই দিন এরকম হইতো, টাকাও কামাইছি 2000 টাকা কামাইছি, এখান থেকে ফিরতিটি মাঝে বুঝাইছি না।
বয়স দেখেন মাত্র কত অল্প বয়স, ক্লাস টেনে পড়ুয়া একটা বয়স, ওই সময়টাতে ও ড্রাগ নিচ্ছে, ওই সময়টাতে ও খুনের মতো একটা দুর্ধর্ষ কাজে জড়িয়ে গেছে, ওই সময়টাতে সামাজিকভাবে অনৈতিক কাজের সঙ্গে জড়িয়ে গেছে, এবং এই ছেলের সামনে কত বড় ভবিষ্যৎ পড়ে আছে বয়সের দিক থেকে সেদিকে তার কোনো খেয়ালই নেই। বিকজ অফ ওর লাইফে কোনো মেন্টর ছিল না, মেন্টর বলতে আমি যেটা বোঝাচ্ছি যে গাইড করার মতো কেউ ছিল না। আপনাকে কেউ বলতো যে এরকম হতে হবে জীবনে, এটা করতে হবে, ওইটা করতে হবে, ভালো হতে হবে, এই ধরনের কথা? বা আপনার সামনে কোনো আইডল ছিল যাকে ফলো করে জীবনে আপনি ভালো কিছু হতে চান, এরকম কিছু ছিল ওই লাইফে? ওই সময়
লাইফে আমাকে বলছিল, কিন্তু আমার তো নিশা আসলে টাকা নিশা, আমার ছোটবেলা থেকে টাকার নিশা, আমাকে তো পুনকালে গেলাম টাকা।
কে বলতো?
মানে আমার এই বায়াসের মানে আমার চার তো বায়াসের বল দুঃসমুখে বায়াসের যে জীবনটা তুই তো অনেক কাজে শিখছ, অনেক গাড়ি ঘোড়া চালাস, তো টাকার অভাব নেই। বন্ধু বান্ধব বলতো,
চাচা তো ভাই তো অন্য জিনিস, মেন্টর বলা মানে সামনে কেউ একজন বলে দিবে যে তোমার তো এই জিনিসটা ভালো, তুমি এটাকে ভালো করলে আরো এই জায়গাটায় যেতে পারবা, এই জিনিস
এই জায়গাটা বলতো কি আমার বড় ভাবি বলতো।
আচ্ছা,
যে বড় ভাবি, আমার বড় ভাবি, আমার ভাবি
যে সম্পর্কের জায়গাগুলো থেকে দূর দূর জায়গা থেকে জিনিসগুলো আসছে, কিন্তু এগুলো আসা উচিত হচ্ছে প্রথমত বাবা এবং মায়ের কাছ থেকে, এবং তারপরে সবচেয়ে নিকট যারা ব্লাড সম্পর্কের যারা তাদের কাছ থেকে, যে না জীবনে তোমাকে বড় হতে হলে এটা করতে হবে এবং এটার জন্য তোমার এই সাপোর্টটা দরকার, সেটা আমি তোমাকে দেবো। বাট ওর লাইফে সেটা মিসিং ছিল সামহাউ। ওকে,
গাড়ি অ্যাক্সিডেন্টের পর তো আমি এখান থেকে গাড়ি তুলে চলে আসলাম, চলে এসে মালিকের ফোন দিলাম যে এই বিষয়ে গাড়ি তো আমার আগে চাপ দিয়ে দিছে, চাপ দিলে আমি গাড়ি লেখাতে পড়ে গেছি। তো বললো ঠিক আছে গাড়ি কোনো সমস্যা, আমি সামনে গ্লাস টাসিগুলো ভেঙে গেছে, গ্লাসে ঠিক আছে। তখন আমি এখান থেকে ওই মালিকের চাকরি ছেড়ে দিলাম, দিয়ে আমি একটা গাড়ি চাকরি নিলাম, আর সুমন সাথে আমি একসাথে গাড়ি চালাইতাম, আর আমরা তো কন্টিনিউ বারবার অনেক সময় হোটেলে যাইতাম। তখন আমি একটা মেয়ের সাথে লাভ করি, তারপরে
তামান্না
ওই যে মেয়েটা তামান্না, মানে বলতেছে একদিন যে তুমি আমাকে আমাকে বিয়ে করতে পারবা? তো বললাম না কিভাবে সম্ভব, হঠাৎ আমি এখন বিয়ে করবো, আমার ফ্যামিলির কত সমস্যা। তো বলতেছে কি যা এখন যদি বিয়ে না করো তাহলে আমি কিন্তু অন্য জায়গায় মানে আমি চলে যাবো, তুমি কি আসবা না? আসতে না, মানে আমি ওই জায়গায় আসি। তখন আমি বললাম যে না আমি আসবো না, আমার তো ভাবি আটকে রাখছে এই বিষয়ে, ভাবি কাছে দাও। ভাবিরে বললো কোথায় যা লাউড স্পিকার দিলাম আমি, আমার শুনেতেছে আমি বাহির থেকে জানলা দিই আর কি। তখন বলতেছে যে ওই তো এই উদয় তো আসতে পারবো না, উদয় তো সমস্যা, উদয় আমি আটকে রাখছি। তখন ভাবি বলতেছে হ্যাঁ বলতেছে যে ভাবি যদি ও না আসে তো ওর সাথে আর কোনোদিন আমি কথা হতে বলবো না, আমি অন্য জায়গায় বিয়ে করবো। তখন ওই ওই বাইকে নিয়ে আসলো, নিয়ে এসে বাড়িতে আমার ফোন দিছে যে বলছে তুমি আমার কোনদিন আমার নাম্বারে ফোন টোন দিবা না, আর যদি ফোন দাও তাহলে আমি অন্য জায়গায় বিয়ে বসবো। তখন হ্যাঁ বলছে আমার টার্গেট করলো যে আমি 15 দিনের মধ্যে আমি অন্য জায়গায় বিয়ে বই পড়বো, তোমার সাথে আর সম্পর্ক রাখবো না। তখন আমি বললাম যে কিভাবে সম্ভব, তুমি আমি কিছু আমার তো টাকা পয়সা কিছু নাই, আর আমি কিভাবে যাবো, আমার ফ্যামিলি তো এত ঝামেলা, এখান থেকে আমি যেতে পারবো না। তখন আমি তো আটকাইছি তো আটকাইছি আমাকে। তখন মেয়ে আমার ফোন দিছে বলছে আজকে আমাকে দেখতে আসবে, এখন এমন সময় আছে যদি আজকে যাও তা আসে চলে যাই। তখন আমি না করলাম, কিন্তু পরে এর দেখার পরে এক সপ্তাহ পরে মেয়ের বিয়া। তখন আমি মনে করেন যে আরো ওই সিগারেট ওইগুলোর দিকে মানে খুব নিশায় পড়ে গেলাম, যে আসলে খুব ভালোবাসতাম, তারা অনেক টাকা খরচ করেছে তার পাশে, কিন্তু সে আজকে অন্যার হয়ে যাবে। যেদিন ওর গায়ে হলো ওই দিনও আমাদের গাড়ি দেই ওই মেয়েরা মানে গায়ে হলদি দিন রাত্রে আসবে আর কি, কিন্তু আমার গায়ে আমি নিজে গানছি ওই ছেলের বাড়ি মেয়ে।
আমি কনফিউজ হয়ে যাচ্ছি, মানে কিসের কোন মেয়ে? আপনি নামটা বললে তো পারেন, আপনার গার্লফ্রেন্ডের নাম?
গার্লফ্রেন্ড লাগে।
হ্যাঁ, তো বিয়ে হয়ে যাচ্ছে,
তোমার বিয়ে হয়ে যাচ্ছে।
ওকে,
কিন্তু আমার বাবা পাঠাইছে যে গায়ে দেখে ওরা টিপ রাখছি, ওই ওরা আগে নিয়ে আয়, নিয়ে আয় গায়ে হলুদ দিয়ে, আবার ছেলে মেয়ের আগে দিয়ে আসবে।
মানে আপনার গার্লফ্রেন্ডের বিয়ের ট্রিপ আপনি নিজে ইয়ে করছেন?
নিজে বুক করছি। তখন আমি আরো খুব কনফিউজ হয়ে গেলাম। তারপর ওইখান থেকে চলে আসলাম। আচ্ছা বয়ে, আমি তো খুব দুঃখ যে আজকে কালকে ওর বিয়া, তো আমি বাংলা ঘরে বৈশা মানে আমি একটা বক্স আছে, বক্সে গান শুনতেছি আর সিগারেট গাঞ্জা। এর মধ্যে আমার বন্ধু বান্ধব কথা কয় যে আয় গুডা নিয়ে আই, এবার নিয়ে আই
ইয়াবা
ইয়াবা। আমার বন্ধু
একটা
ড্রাগ ধরলেন, ড্রাগ ধরলেন, আমাকে শিখায় আমি খাইছি। আনার পরে আমি খাইছি, খাওয়ার পরে অনেক মানে আমি যে শুয়ে রয়েছি আমি আর কিছু বলতে পারি না, তো বাংলাদেশে শুয়ে রয়েছি। আমি আবার আমি আমার বন্ধুরা ফোন দিলাম যে আমার লাগে আরো লাগবো গুড়া নিয়ে আই, পরে আবার গুড়া নিয়ে আইলো, আবার খায় আমি আবার শুয়ে রয়েছি। যেদিন বিয়ের দিনে আমি কিছু বলতে পারি না, আমি খায় ঘুমাই দিয়েছি। তখন নিশা করলাম যে এখন থেকে মেয়েদেরকে এখন থেকে আর এভাবে ছাড়বো না, যদি আমি জীবনে মানে ওকে ভালোবাসতাম ও যদি আমার এরকম করছে তো এখান থেকে খারাপ হইতে নেমে যাবো।
আগেই তো আপনি ছিলেন
মানে হেডা ছিলাম, কিন্তু আমি তো আর আমার ভালোবাসি তার সাথে আমি মানে চাই না যে অন্য চোখে আমি দেখছি না তাকে, এখন যাকে আমি মানে এরকম করবো সবই অভিনয় করবো অন্য চোখে দেখবো।
আপনার মনের মধ্যে ওই সময়টাতে একটা খারাপ চিন্তা গ্রহ করলো, তাই তো?
তখন আমি ওই ওই তো চলেই গেল,
বিয়ে হয়ে গেল,
বিয়ে হয়ে গেল। বিয়ে হওয়ার পরে আমি তখন একা হয়ে গেলাম, মানে আমি কোনো কিছু আমার বন্ধু বান্ধব সামনে আমি দেখতে পাচ্ছি না, কেউ আমি দেখতে পাচ্ছি না, আমি অন্যরকম হয়ে গেছি। তখন আমি গাড়িতেই, তখন আমি আস্তে আস্তে ঢাকা মানে আমি দেশে যাবো না, দেশে থেকে গাড়ি চালাবো না, ঢাকা চালাবো গাড়ি, ঢাকা চালাবো, হ্যাঁ ঢাকায় চালাই। তখন ঢাকা চলে আসলাম গাড়ি চালাইতে। তখন ওই সুমনের সাথে আমার একটা কন্ট্যাক্ট ছিল একটা বিষয়ে, যে সুমনে আমার সাথে একটা খারাপই করছিল, এই জন্য সুমনের সাথে পরে আমি এই এয়ারপোর্ট থেকে সুমনের সাথে ক্লোজ করে দিলাম। সুমন যে আমার এই যে সুমন
একসাথে যারা ছিলেন,
সুমন এবং সুয়াগ নয়ন, ওদের সাথে আমি ক্লোজ করে দিলাম। তখন আমি ওদের নাম্বার ডিলিট করে দিলাম, পরে আমি আবার ওদের সাথে কথাবার্তা বন্ধ করে দিলাম। পরে একটা গাজীপুরে একটা মেয়ের সাথে আমি আবার গাজীপুর যখন চলে আসলাম, তখন গাজীপুরে একটা মেয়ের সাথে ওই কথাবার্তা দুদিন বললাম, বলার পরে একসাথে এক জায়গায় মানে আমি দাঁড়া থাকি প্রতিদিন, ওই মেয়েটা ছুটি হয় গার্মেন্টস থেকে আর আমি ওই জায়গায় দাঁড়া থাকি। দাঁড়াতে তিন দিন যাওয়ার পর একদিন দাঁড়া করলাম, যাই তোমার বাসা কোথায়? কয় এই জায়গায় বাসা, আপনি কি? আমি আপনি বাড়ি কোন জায়গায়? দিনাজপুর। মেয়েটার ভাই বললো দিনাজপুর। আমি গাড়ি আমার বাড়িতে দিনাজপুর, দিনাজপুর কোন জায়গায়? মানে আমি বললাম যে হিলি হিলি, মানে এরকম বলে হিলি বললাম আর কি, মানে একটা আনকম মানে এমনি নাম বললাম।
এই নাম্বারটা আপনি কোথা থেকে পেলেন?
এই নাম্বারটা আমি ওই যে সুমন ওই এমনিতেই মানে আমি টিপতেছি দেখি কোন জায়গায় যায়,
র্যান্ডম যেভাবে নয়ন করতো আপনি সেই লাইনেই গেলেন আলটিমেটলি। ওকে,
তখন আমি মেয়েটার সাথে কথাবার্তা বললাম, মেয়ের সাথে অনেক মানে এইভাবে আজকে কথাবার্তা হলো, আবার দুদিন পর পরে দেখা করতে আমি যাই।
যাই হোক, আপনি মেয়েটাকে শেষ পর্যন্ত কি করেছেন?
মেয়েটা নিয়ে আমি একটা ওই অনৈতিক সম্পর্ক নিয়ে জড়িয়ে গেলাম।
আচ্ছা,
মেয়েটার সাথে
এরকম আপনি যে ঘটনাটা ঘটলো আপনার জীবনে, এরকম ঘটনা ঘটার পরে আপনি এরকম কতগুলো বিপদগামী সম্পর্কের সাথে জড়িয়েছেন?
না, জাস্ট দুটা,
জাস্ট দুইটা মনে হচ্ছে আপনার কাছে, যে কোনো একটা করাই তো ভুল, তারপর আপনি দুটো সম্পর্কের সাথে জড়িয়েছেন। ওকে, তারপর?
তারপর ওর সাথে অনেকদিন কথাবার্তা বললাম, অনেক কিছু করার পরে একদিন জগা লাগলো, আমাকে বলতেছে বিয়ে করতে। তো আমি বললাম যে এখন আমার কাছে টাকা পয়সা নাই, তো আমি কিভাবে বিয়ে করবো? এখন তো আমার কাছে টাকা নেই, আমি বেতন উঠিয়ে আর তোমার বেতন উঠালে হবে না? এমন তা তো হবে না, আমার বাপ মার টাকা দিতে হয়। তো আমার কাছে টাকা বেতন উঠে আমি 12,000 টাকা বেতন পাই, এর মধ্যে 8,000 টাকা মতো আমি বাড়িতে দিয়ে দিই। তা আবার এক্সট্রা যেগুলো আছে এগুলো কয় তোমার যে এক্সট্রা ইনকাম করে এগুলো কি করে? এগুলো তো সাথে সাথে শেষ হয়ে যায়, তোমার সাথে কথা বলি, আমাদের খাওয়া দাওয়া করি বাইরে।
মানে আপনি টার্গেট ছিল মেয়েটার কাছ থেকে আপনি টাকা পয়সা নিয়ে আসছেন?
না, মেয়ের কাছে আমি টাকা নেওয়ার প্ল্যান নেই আমার,
শুধুমাত্র অনৈতিক সম্পর্কে
মেয়েটা,
এবং সেটা আপনি করেছেন?
করেছি।
প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নেব। আমরা সবসময় বলি অপরাধ কিংবা ভুল সেটা খুবই 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 জঘন্য, সেটার একটা দুর্গন্ধ আছে, কিন্তু সেই দুর্গন্ধটা হঠাৎ করে হয় না, সেটা পলিউশন হতে হতে জমতে জমতে একটা শক্তিশালী ব্যাকগ্রাউন্ড নিয়ে তারপরে ব্রাস্ট আউট হয়। এই ছেলেটি দেখুন সেই পথেই পা বাড়িয়েছে যে পথে নয়ন গিয়েছে, এবং ওর বন্ধুরা এরকমই ছিল। এবং ওর জীবনে আরও একটি ভয়াবহ ঘটনা আছে, সেটা আমরা হয়তো একটু সামনে গেলেই বুঝতে পারব। সবসময়ই বলি যে শিশু যেভাবে বড় হচ্ছে সেদিকে খেয়াল রাখুন। একটা শিশু যদি ভালোভাবে বড় করতে হয় তাহলে সে কি পছন্দ করছে, সে কতটুকু পাওয়ার এক্সারসাইজ করছে, তার সবকিছুতে নিয়ন্ত্রণ আছে কিনা সেটা বাবা মায়ের অবশ্যই খেয়াল করা উচিত। এবং আমাদের সবসময় মনে রাখা উচিত যিনি অপরাধী, যিনি অপরাধ করেন, তিনি অপরাধ করে শাস্তি পেয়ে যাওয়া কিংবা তিনি অপরাধ করে পার পেয়ে গেলে, বা তিনি যদি আমার আত্মীয় স্বজন হন বা তিনি আমার কমিউনিটির পরিচিত কেউ যদি হন, তাহলে তিনি অপরাধী হয়ে প্রভাব বিস্তার করে আলাদাভাবে থাকা, যেটা আমাকে ব্যক্তিগতভাবে সরাসরিভাবে ইম্প্যাক্ট ফেলে না, আপনি যদি মনে করেন যে আপনি নিজে ভালো আছেন এবং চারপাশের মানুষ অপরাধ করছে তাতে আপনার কিচ্ছু যায় আসে না, তাহলে আপনি ভুল করছেন। কারণ পুরো সমাজটার মধ্যেই আপনি একটা অংশ। এই সমাজের একটা জায়গায় যদি পচন ধরে তাহলে সেই পচনটা কিন্তু কোনো না কোনোভাবে আপনাকেও ইফেক্ট করে। এই কথাটা এই জন্যই বলছি যে যারা হয়তো এই ধরনের অপরাধের মধ্যে নেই, যারা হয়তো এ ধরনের অপরাধ করেননি, যারা নিশ্চিন্ত মনে ঘুমাচ্ছেন, তাদেরও একটা দায়িত্ব আছে। দায়িত্বের জায়গাটি হচ্ছে যে এই যে ছেলেটি বা যারা এই ধরনের অপরাধী হচ্ছে, সেখানে এইভাবে অপরাধের জন্ম যাতে না হয় সে ব্যাপারে আপনার যদি কোনো কিছু করার থাকে যতটুকু সম্ভব আপনি আপনার জায়গা থেকে সেটা করুন। আর প্রত্যক্ষভাবে আপনি যদি এই ধরনের অপরাধের সঙ্গে জড়িয়ে যান, সেটা সঙ্গদোষী হোক বা যে কোনো কারণেই হোক না কেন, তাহলে সেখান থেকে নিজেকে বিরত রাখুন। কারণ প্রত্যেকটি অপরাধের পরিণতিই কিন্তু ভয়াবহ। আমরা আপনি অনৈতিকভাবে ওই সম্পর্কে জড়িয়েছেন, তারপরে কি হলো?
তারপর ওই মেয়ের তামাশা রাগ করলো, এটা তো ছেড়ে দিলাম। তখন আমি আবার গাড়ি চালাতে কন্টিনিউ গাড়ি চালাইতেছি।
পড়াশোনা কি সেই সময় আছে না বাবা?
পড়াশোনা এই সময় নাই, মানে ক্লাস টেনেই, টেনে পরীক্ষা দেওয়ার সময়। আমি সামনে বলছি, তখন পরীক্ষার আগে আপনার ওই গেছি স্কুলে, গেলাম, টেস্ট দিলাম, টেস্টে পরে আপনার পরীক্ষা, টেস্ট দিয়ে পরে আপনার একটা পিটিং এ আর কি, মানে আমাদের বন্ধুদের নিয়ে একটা পিটিং এ যাবো।
আচ্ছা,
আমরা মানুষ 30 জন এড করলাম। তো পিটিং এর মধ্যে মানে আমার টাকা আছে অনেক বেশি, আমি প্রথম বলছি, সবাই আমার কাছে টাকা টুকা দিত আর আমি সবকিছু হ্যান্ডেল করতাম। তখন বক্স টক ভাড়া করে আমরা গেলাম। বাইশটা বলতেছে কি যে আমার কাছে টাকা নাই, আমি পরে দিব। তার কয়েকজন আসলে, বন্ধু বান্ধব আসলে আর 2-3টা, তারা টাকা দিচ্ছে না, আমি দিলাম দিয়ে ওদেরকে নিয়ে গেলাম। তখন আপনার আমরা গেছি 2 দিনে পিকনিকে, আর বলছি যার যে খাবার যার দিচ্ছে। আর প্রথম ওরা বলছে কি যে খাওয়া দাওয়া নিয়ে, কিন্তু কোনো খাওয়া নাই 2 দিনে পিকনিকে, সবার যার দিচ্ছে যার দি। দুপুরবেলা বলছে খাওয়া দাওয়া, যে আমরা একটা সরে যাই। হ্যাঁ বলছে, আমি যাই না। তখন রাত্রেবেলা খাওয়া দাওয়া ভাই, আমি খাওয়া দাওয়ার কথা আমার কাছে বলে নাই, আর আমি তারা বলি না যে খাওয়া দাওয়া আমরা করাবো। 500 টাকা দিচ্ছ 2 দিনে পিকনিক, লাগবো খাওয়া দাওয়া করলে 1000 টাকা লাগার কথা। 500 টাকা কিভাবে হইবো? 500 টাকা যায় একদিন, আমরা 2 দিন আইসি, 2 দিন লাগে। তোরা যার দিব, যার আমরা বলে আইসি না। আর 2 জন বন্ধু বান্ধব আসিল, বলছে না আমরা তো বলি নাই, মানে এরা ওদেরকে মানে বলেছে যে তোরা এরা দৌড়। তখন আমি কি করলাম, ঠিক আছে খাওয়া দাওয়া, আমি সবকিছু টাকা জামিয়ে এনে বললাম, নাহলে তো আমি খাওয়াইতাম। কারণ 5 জনের টাকা আমি 2500 টাকা আর ভরছি এই জায়গায়। তখন আমি গেছি, আমার ফোন আসলে একটা, এই ফোন আমি ওই একজনের কাছে বন্ধ করে সে ট্যাচু দিয়ে আমার। তখন আমি ওই মুড়ি আইনা সবারই মুড়ি খাওয়াইলাম, যে আমার পক্ষ থেকে এটা খাওয়াইতে পারবো, আর কিছু পারবো না। তখন রাত্রেবেলা কোনো পার করলাম, সকালবেলা চিলাইতেছে মারামারি করার বাবু, সকালবেলা আবার এই মারামারি করলাম, মারামারি করলাম। পরে ওরাও মার দিছি, আমরাও মার দিছি, মানে দুজনে মার, দুপক্ষে মার টের খাইলাম। মানে আমরা 4 বন্ধু, আমরা 4 বন্ধু মারামারি, মানে ওরা খালি দেখছে, মানে ওরা ফিরে স্যার দেখতেছে। তখন এখান থেকে আমরা তো আসার কথা সন্ধ্যায়, তো সকালে নৌকা ছাড়িয়েছি। বুঝে 12 টাকা তো আপনার মায়ের কাছ থেকে নিবেন, কোথায় নিবো? আমরা নৌকা ছাড়েন, কোথায় নৌকা ছাড়ে না। এটা নিয়ে অনেক মানে মারামারি আবার হয়েছে। তাহলে আবার চলে আসলাম আমাদের বাড়ির দিকে, রান্না হলাম 11টার দিকে। বাড়ির দিকে আসতে প্রায় 3 ঘন্টা লাগে বাড়ি। ওরা আসার পর আমাদের বাড়ির সাইডে আপনার, আমি এই জায়গায় আইসা নৌকা কারালিটা ওইদিকে ঘুরে আমার বাড়িতে ফিরে এলাম। ফেলার পর আমার তো, আমি ওই যে ইঞ্জিনের সাউন্ড যে অফ করে তো ওই জায়গায় আমি ধরে রাখছি, বন্ধ করতাম ইঞ্জিন করা। তখন আমাকে আর সবাই মিলে মারতেছে, মানে আমার, আমি তো সারি না। তখন আমার আরো মোবাইল আছে আমার সাথে, আমার বন্ধুর মোবাইল দিয়েছিল 2টা। তখন আমি চিন্তা করছি যদি আমি 2টা অ্যান্ড্রয়েড সেট পরে গেলে তোমার ঝামেলা, কিন্তু আমি এই জন্য আমি কিন্তু পড়ি না, আমি লাভটা পড়ে যেতাম গাছ ওই যে ওই তারটা নিয়ে। তখন আমি মাইকে দিয়েছি আর সাউন্ড ধরে, যত ইঞ্জিন বন্ধ না হচ্ছে তোমার সাথে ছিলাম। তখন মেশিন বন্ধ হলে এদিকে ফিরালাম, পরে বলতে ঈদের সময় আর কি। তখন আমার চার তো ভাই আছে, ভাই আছে, সবাই লাভ দিয়ে পানির থেকে উঠা নৌকা খেতে বসে ধরা। পরে হেডে ধরিয়া খুব মারামারি করলাম, মারামারি করে হেডে 2টা হাসপাতালে পাঠাইছি। ওই মানে ওই দলের 2টা আর কি, আমার বন্ধু বান্ধব যেটি ছিল আর কি, ওই মানে আপনার নৌকা এনে আটকে হয়েছে আর কি, অনেক দরবার দরবার হয়েছে। আমি 12 টাকা যদি করে বললাম, আমি নিজে
সালিশ বসছি
এলাকা সবগুলো নিয়ে, সব মানুষ নিয়ে, বড় বড় নেতা কথা নিয়ে হয়েছে। কিন্তু এখানে চেয়ারম্যান আসছিল, তখন আমি 12 বছর
এই প্রথম সবাই আপনাকে মোটামুটি জানলো যে আপনি সব মারামারি টারামারি করেন, এসবের মধ্যে জড়িত আছেন। এলাকায় কোনো
রেকর্ড
যেহেতু আপনার নামে জরিমানা হলো, তার মানে মোটামুটি সবাই জেনে গেল যে হ্যাঁ আপনি সব কাজের মধ্যে এখন জড়িত আছেন।
হ্যাঁ,
এটা হচ্ছে একটা সিল, এটা হচ্ছে একটা সিল, এবং এটা মোটামুটি একেবারে স্থায়ী বন্দোবস্ত করে ফেললো ক্যারেক্টার সার্টিফিকেটের জায়গাটা থেকে যে ছেলেটা খারাপ। এবং এটা যে কত ভয়াবহ, আইন হলে আইনের জায়গা থেকে বিচার হয়, বিচার হলে জেল জরিমানা হয়, এবং জেল জরিমানার একসময় শেষ হয়। কিন্তু এই সামাজিক দৃষ্টিভঙ্গির জায়গাটা থেকে একটা মানুষ যখন অপরাধী হয়ে যায় মানুষের কাছে, তখন সেটা সারা জীবনও আর শেষ হয় না। এবং এগুলো হচ্ছে এক্সট্রিম স্তর। দেখেন ও ধীরে ধীরে কোথেকে কোথায় আসছে। একটা ছোট বাচ্চা যে কি করত, ওই ট্রাক্টর দিয়ে বা পাওয়ার টিলার দিয়ে জমিতে সে হাল চাষ করত এবং শখের বসে করত, যেহেতু বাবা গৃহস্থ পরিবারের ছিল। সেখানে 5 কাঠা জমি চাষ করে 4 কাঠার টাকা বাবার কাছে দিত, 1 কাঠার টাকা সে নিজের পকেটে রাখত। সে তখনও চিন্তাই করতে পারেনি যে এই রকমের কাজ তাকে আজকে এই জায়গাটায় নিয়ে আসবে। এটাই মানে এই জন্য শুরুতেই বন্ধ করতে হয়। এই জন্যই আমরা বারবার বলি কিছু গোপন সত্য থাকে একজন অপরাধীর পেছনে, সেই গোপন সত্যটাই হচ্ছে একজন অপরাধীর অপরাধ করার কারণ। সেটা বন্ধ করা গেলে অপরাধী আপনা আপনি সমাজ থেকে কমে যাবে। সো এই ছেলেটার বড় হওয়াটাই হচ্ছে ফ্যাক্ট। ও যে পরিবেশে বড় হয়েছে সেখানে না ছিল বাবা মার কোনো গাইডলাইন, এবং না ছিল ওর ফ্রেন্ডে যারা যাদের সাথে ও মিশেছে সেখানে না ছিল কোনো ভালো বন্ধুত্ব, আর মেন্টরশিপের জায়গাতে একেবারে জিরো ছিল। সুতরাং ওর কাছ থেকে আমরা ভালো কিছু এক্সপেক্ট করি কিভাবে? আচ্ছা যাই হোক বলুন।
তারপর 12,000 টাকা জরিমানা দিয়ে আমি বাইরে গেলাম। বাইরে গেলে আব্বা বলতেছে তুই জরিমানা আব্বার কাছ থেকে দিলাম, কিন্তু আমি দিছি টাকা আমার কাছে ছিল। তো আব্বা বলতেছে যে তুই এখন তো স্কুলে গেলে তোর 5,000-12,000 টাকা দিছে ভালো কথা হাসপাতালের কাছে, তোরা তোমার হাসপাতাল না হেরার 12,000 টাকা তোরা ফিরে আসবো মায়ের বদল মায়ের দিব। তখন কি হইব তোর, তখন তোর হাত পা একটা ভেঙে লাই। তখন ওদের তো পরে ওই আমি বললাম তাহলে ঠিক আছে আমি ঢাকা চলে যাবো, কিন্তু পরে আমারও রাগ যে ওরা আমি দিকে দেবো। কোনো এক সময় যদি ওরা পায় গাড়ি সাবাদে মারিলাম, মানে আমি আব্বার কাছে বলে গেছি যে ও কিন্তু থাকতো ঢাকাই, কিন্তু আর ওরা সবাই এক নামে চিন্ত ডিস্ট্রিক্ট বলে ডাকতো আর কি, মানে ডিস্ট্রিক্ট নাম মানে নাম মানেছিল এলাকার সবাই যে খুব মানে পুংরা টাইপের আর কি, মানে এলাকায় খারাপ কন গাঞ্জা মদ কাজ সবকিছু হাই, মানে এলাকা বাইসে গেছে আর কি। হ্যাঁ
জি
হ্যাঁ নিয়ে আমরা পিটিয়ে গেছি।
উনি আপনার কি কি হতো?
ওই ফ্রেন্ড ওই যে স্কুল লেপারা করতো
একই সাথে পড়াশোনা,
একই সাথে লেপারা করতো।
নাম ছিল
ওর নাম ছিল সুজন,
কিন্তু আপনারা সবাই চিনতেন ডিস্ট্রিক্ট,
মানে ওরা ডিস্ট্রিক্ট বলতো সবাই, মানে যারা সুজন নাম না
ডিস্ট্রিক্ট বলতো না গ্যাস্ট্রিক বলতো।
আমার কিন্তু মেট্রিক পরীক্ষা দেওয়া হলো না, ঢাকা থেকে খুঁজ পেলাম যে ও পরীক্ষা দিয়ে ঢাকা আসছে বেড়াইতে। তখন আমি বললাম যে ওর আমি ছাড়তাম না, ও তাকে জিরানি, ওই আপনার সাবার জিরানি। তখন জিরানি তাকে আমি একটু গাড়ি চালাই ঢাকা। তো হঠাৎ একদিন ওর সাথে আমার দেখা, তখন আমি নগদে ওরে আমি বললাম যে তুই রাস্তা ঘোরাফেরা করেছ তোরা আমি শেষ করলাম, মানে বললাম আমি আরে। তখন বললো তুই আমার কি শেষ করবে, তোরা তোরা মারা লাগে আমি ঢাকা আইসি, ও বলতেছে আমারে। তখন আমি আরেকদিন আমার এক বন্ধু আছে ওরে আমি ফোন দিলাম, ফোন দিলাম যে এই মানে ওই যে জিরানি তাকে জিরানি আমার একটা ভাই আছে ওই চাঁদতো ভাই, মানে চাঁদতো ভাই লাগে ওই এই জায়গায় দোকান আছে আর কি। তুমি বললাম যে ডিস্ট্রিক্ট এনে আইসে কাহ আইসে তো দেখছি দিকে ঘুরে আর এখানে আইসে কাজ করতে আসে। তুমি কোন কোম্পানি তুই দেখ আমার দোকানে তো বাকি ছে কি খায় বাকি খায়। তাই বললাম যে ঠিক আছে ওরা দেখ ফলো করে দেখ কোন সময় কোন সময় যায়। তখন বললাম ঠিক আছে আমি ওরা বললাম যে আমি মারলাম। তখন বললো মারেল বিয়ে ঠিক আছে ভালো কথা, কিন্তু তুই কেন লেগে মারতে আমি কই যে বাড়িতে আমার এরকম 12,000 টাকা জরিমানা মধ্যে হ্যাঁ বলে আমার মারেল। তখন বলে বলতে আমি বললাম যে তুই আমার একটা ব্যবস্থা করে দেখে জানান নিতে পিস্তল করেছি আমি। তখন দেখো এইগুলো আমার হাত নাই, তো তুই এক কাজ কর তুই তো ওই গাড়ি দিয়ে করতে পারস। আমি হ্যাঁ ভালো গাড়ি কো আমি ওর সাথে কথা বলবো, কথা বলার সময় একসঙ্গে গাড়িতে নিয়ে যাবো তুই জিরানি দূর দে।
মানে প্ল্যানটা ছিল গাড়িতে
অ্যাক্সিডেন্ট করে বলবো, যা অ্যাক্সিডেন্ট করলে হয়তো 3 মাসে
থামাচ্ছি আপনাকে আবার ওইখানে। মানে ডিস্ট্রিক্ট আপনার সাথে শত্রুতা আমি কোন জায়গাটায় করেছে যে কারণে ডিস্ট্রিক্টকে মেরে ফেলার এই প্ল্যানটা করছে?
ডিস্ট্রিক্ট আমাকে বলছে যে মায়ের বদল মায়ের দিবে
আপনাকে, সে যে কোনো ভাবে হোক মারতে চাচ্ছে,
মারতে হবে। কেউ
দেখেন আমরা এখানে জাস্ট চেইনটা একটু ঘুরাই দিচ্ছি আপনাদেরকে, যে বারবার একটা কথা বলি যে আপনারা সবসময় একটা সাসপেন্সের মধ্যে থাকেন তো এন্টারটেইনমেন্ট হিসেবে অনেকেই নিচ্ছেন, আমরা এই অনুষ্ঠানটাকে বলি সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। দেখুন চেনটা একটু ঘুরাই দিই কিভাবে একজন অপরাধী বাধ্য হয় বড় বড় অপরাধ করতে। তাহলে যে 12,000 টাকার বিচারটা, এই 12,000 টাকার বিচারটা কেন হয়েছিল?
ওই যে আমি ওদেরকে মারছি হাসপাতালে দিলাম ওই করস।
কাদেরকে মেরেছিলেন?
ওই যে আমার বন্ধু বিপক্ষে মারি খাইছিল।
কেন মেরেছিলেন?
ওই যে পিকনিকে আমার বলছি যে আমি সদস্য আমার আমাকে সভাপতি বানাইছে বলছি ওদেরকে খাওয়াবো, কিন্তু আমি তো বলি নাই ওদেরকে খাওয়াবো, ওরা কিন্তু আগে থেকে অন্যরা বলছে যে 500 টাকা
সভাপতি কে ছিল?
আমি।
আপনি ছিলেন এবং আপনাকে সামান্য একটা কথা কাটাকাটি হচ্ছিল যে আপনি খাওয়ানোর কথা ছিল, আপনি বলছেন যে আমি খাওয়ানোর কথা বলি নাই।
বলি না 500 টাকা খাওয়া দাওয়া কিভাবে হবে দুই দিনে পিকনিকে?
এই কথা কাটাকাটির এক সময় জের ধরে আপনি গায়ে হাত তোলেন।
হ্যাঁ মারামারি ওই জায়গায় হয়েছিল,
মারামারি হল দুপক্ষই মারামারি হয় এবং এক কিছু ছেলে মেয়ে হাসপাতালে ভর্তি হয়।
হাসপাতালে গেছিল নগদ হাসপাতালে,
নগদ হাসপাতালে গিয়েছিল। তো এরপরে আপনার জরিমানা হয় 12,000 টাকা। শুরু হলো কোথায় দেখেন? এর মধ্যে ডিস্ট্রিক্টও মার খেয়েছিল।
ডিস্ট্রিক্টে তো জরিমানা দিয়ে 12,000 টাকা জরিমানা দিয়ে ওরতে 12,000 টাকা জরিমানা দিলাম, ওই তো হাসপাতালে গেছিল।
আলটিমেটলি ডিস্ট্রিক্ট আপনার হাতে মার খেয়েছিল।
হ্যাঁ
তাই তো, ব্যাপারটা হচ্ছে এরকম যে ওরা কিন্তু এক সার্কেলেই ছিল, একই সাথে পড়াশোনা করেছেন আপনারা, এবং এই ডিস্ট্রিক্ট যার নাম সেও কিন্তু মোটামুটি অপরাধী। সে ওর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা অবস্থাতেই কোন একটা পিকনিকে উল্টাপাল্টা কোন কিছু জের ধরে সে গেল হাসপাতালে, এবং হাসপাতালে গিয়ে তার নামে যে নালিশ হলো, মানে আমাদের এই যে আজকে যে উদয়, সে কিন্তু একটা বিচার সালিশ হলো। বিচার সালিশে কিন্তু বললো 12,000 টাকা জরিমানা তার করা হলো, এবং এই 12,000 টাকা জরিমানা ডিস্ট্রিক্ট কিন্তু এটা মেনে নেয়নি। ডিস্ট্রিক্ট বলেছে আমাকে মেরেছে মানে হচ্ছে মারের রিটার্ন হচ্ছে মার, যেখানেই পাবে সেখানেই সে মারবে। তাহলে দেখুন এই সামান্য কথা কাটাকাটি, এটা যদি ও সভাপতি ছিল ও যদি এটাকে মিনিমাইজ করে ফেলত, ও যদি এই বিষয়টাকে এক্সট্রিম পর্যায়ে না নিতে দিত, তাহলে কিন্তু এই ঘটনার জন্ম হতো না। এবং ওকে এখন বাধ্য হয়ে প্ল্যান করতে হচ্ছে, যেহেতু ও ওকে মারবে তার মানে ওকে আগে থেকেও মেরে ফেলবে, মানে সামান্য একটা জিনিস কি পরিমাণ ভয়াবহ জায়গায় যেতে পারে। এই জন্যই আমি বলছিলাম যে একটা ভুল ঢাকার জন্য, একটা অপরাধ ঢাকার জন্য আপনাকে আরো বড় বড় অপরাধ করতে হয়। একটা কথা আছে যে একটা পাপ ঢাকার জন্য আরো একশোটা পাপ করতে হয়, একশোটা মিথ্যা, একটা মিথ্যা ঢাকার জন্য একশোটা মিথ্যা বানাতে হয়। ওর ক্ষেত্রেও কিন্তু ঘটনাটা কিন্তু ওইদিকে যাচ্ছে। আপনি প্ল্যান করলেন যে আপনি গান দিয়ে মারবেন, কিন্তু গান না, আপনি আসলে খোঁজ করতেছিলেন যে আপনি যদি গাড়ি চালান গাড়ির সামনে ফেলে দিয়ে ওকে মেরে ফেলবো।
আচ্ছা, তখন আমি বললাম যে ওই যে ওই যে কুইজ করতে যাকে আর কি, আমি বললাম তুই একদিন অফিস ছুটির পরে তুই সাথে ওই একসাথে হাইটে যাবি, তুই হালকা একটা ডাব দিবি, আমি তোর মিষ্টি মানে আমি কোথাও মিষ্টি করে পয়সা ধরবো, আমার মিষ্টি হবে গেলে গিয়ে আমি তো ওকে দিব। আর আমার গাড়ির লেবার আছে, লেবার আর কি যে গেল নাকটাই দিই, লেবার দেখ বাড়ি মানে শেষ হয়ে যাবো, সমস্যা নাই দেহা উঠতে যায় তুই ধরে রাখবি, আমি বাড়ি মারবো। তখন বলছে
কে বলছে আপনাকে মানে সাহায্য করার কথা কে বলছে?
ওই আমার যে বন্ধু মানে চাত্ত ভাই আর কি, দুশো মুখে চাত্ত ভাই মানে ওর দোকান আছে ওই জায়গায় আর কি থাকে। তখন বললো ঠিক আছে ওর সাথে নিয়ে যাবো। তখন আমি বললাম যে আবার ওই একই কুসে আপনার ওই ডিস্ট্রিক্টে বলেছে কিরে তুই উদরে তুই মারা লাগে এরকম ব্যস্ত হয়েছে লাগে কি ইচ্ছে তোর, মানে ওরা কিন্তু দুই বন্ধু মানে যে আর কি
আপনাকে হেল্প করছে।
হ্যাঁ মানে ওই মানে
সে আবার ডিস্ট্রিক্টের কাছ থেকে খবর বের করতে
আছে আমার বিষয়ে মানে আমার কিভাবে মারবে তো ভাই, আমাকে কিভাবে মারবে
সে প্ল্যানটা সে বের করতেছে আপনার জন্য।
তা আমার জন্য কিন্তু আমার খুব ভালোবাসে, হ্যাঁ ছোটবেলা থেকে একসাথে চলছি একসাথে। তখন আমার বলতেছে কি যে আমার বলছে উদয় তোরা তো বলতেছে যে তুই গাড়ি তুই তো ওই স্ট্যান্ডে কোন স্ট্যান্ডে গাড়ি রাখাস এই স্ট্যান্ডে, হ্যাঁ জানে হ্যাঁ সবকিছু চলে যাচ্ছে তোর, তোরা বাসা যাওয়ার সময় তোরা এখান থেকে তোরা মারেলবো ঠিক কি করস কহা মারেলবো তোরা তোর রাখতো না হ্যাঁ প্ল্যান আর বার কর দু তিনজন বার করছে তোরা মেরে ফেলবো। আমি ঠিক আছে তাহলে কাজ কবে সাকসেস করা লাগবে? হ্যাঁ কথা কয়েক আরে আপাতত ৫,০০০ টাকা লাগবে। অন্য কথা আমি মনে করি যে আমি ধার করে বাইক ফোন দিলাম যে আমার একটু সমস্যা পড়ছি আমার ৫,০০০ টাকা লাগবে। তখন দুদিনের মধ্যে টাকা অ্যান্স করলাম, আমি দুদিন সময় নিছি আমি একটু সমস্যা পড়ছি দিলে লাগবে, পরে টাকা অ্যান্স করে আমি এরা দিলাম টাকা। তো হ্যাঁ কি করছে আরো দুজন সাথে মানে ও আর দুজন লুক লইছে আমার ওই যে চাত্র বাজে আর কি, লুক নেওয়ার পরে জিরেন দিকে হাঁটতেছে, পরে ওদের সাথে চুপ করি আমি আমি তো আসি এই ওই বাই ফেলে নবীনগর বাইপেল
জি
কয় ঠিক আছে তাহলে তুই এই অফিস তুই উপহার সাথে কথা হয়েছে তুই আয়। তখন আমি গাড়ি নিয়ে গেছি যে ওর সাথে আজকে শেষ, আমি ওদের মেরিয়ে ফেলবো, আমি স্টাফ পিস্টাফ কেড়ে নিছি না, আমি একাই গেছি। তখন বলছে তুই কোন দিকে যাবি? আমি বলছি ঠিক আছে তুই রাস্তায় পারেন সবাই
যে প্ল্যানটা হচ্ছে আপনার চাচাতো ভাই ওকে নিয়ে রাস্তার মধ্যে আসবে আপনি কাজটা করবেন
করবো। তখন ওই ডিস্ট্রিক্টে নিয়ে আইতেছে আমার ওই ওই একছি আমার চাচাতো ভাই যাবে মানে ওর সাথে কথা বলতেছে আমি তো শুনতে আছি কিন্তু আমি তো আমি কানে হাঁটতে লাগানি। তখন বলতেছে কথাবার্তা বলে বলে গেছে হ্যাঁ মানে এরকম বলতেছে।
প্রিয় শ্রোতা আমরা মিউট শব্দ এই শব্দগুলো আমরা ব্যবহার করছি তখনই আমরা যাতে করে পুরো বিষয়টা এখানে ফ্ল্যাশ আউট না হয়, আপনারা শুধু সিনপসিসটা বোঝার চেষ্টা করেন। হ্যাঁ
তারপর নিয়ে যাইবো, তখন আমি কাছাকাছি গেলাম কাছাকাছি গেলাম পরে বলতেছে আমাকে বললাম যে আমার গাড়ি ইমার্জেন্সি লাইট জানানো আছে ইমার্জেন্সি লাইট নিভে চলে। তখন বলে ঠিক আছে তাহলে আমি গেলাম, আমার গাড়িটা প্রায় ৬০ টন গাড়িটার আমি জানি যে বাম্পার দিয়ে বাড়ি মারলে হ্যাঁ মরে যাবো গা। তখন হ্যাঁ লাল আমার আমি বললাম কি কালার ড্রেস তুই আমি বল, লাল কালার বললো তো লাল কালার ভালো সামনে গেছি গিয়ে হ্যাঁ হাতে নখ করছে আমার একটা হাতি সাইছে পিছন দিয়ে। তাহলে আমি মনে করি হ্যাঁ একটা ধাক্কা মারছে আমি নখতে টাকা তোলা ভালো।
জীবন কতটা সস্তা এদের চিন্তা ভাবনার কাছে, একটু চিন্তা করে দেখেন তো এই যে ছেলেটাকে ও মুহূর্তের মধ্যে শেষ করে দিল, এই মানুষটা দুনিয়াতে যখন আসছে একটা মা তাকে কষ্ট করে ১০ মাস ১০ দিন গর্ভে ধারণ করছে, এই বাচ্চাটা হওয়ার পরে তাকে কত কষ্ট টষ্ট করে তাকে বড় করতে হয়েছে, এই বাচ্চাটার পেছনে কি পরিমাণ ইনভেস্ট একটা পরিবারে, এই বাচ্চাটার ভালো মন্দ সবকিছু জড়িয়ে আছে একটা পরিবারের পেছনে, এই বাচ্চাটা মারা গেলে হয়তোবা তার পুরো পরিবারটাই ধ্বংস হয়ে যাবে এবং এই মানুষটার উপরে হয়তোবা অনেকেই নির্ভর ছিল, ওর 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 ওই মানুষটার দ্বারা হয়তোবা অসম্ভব ভালো কিছু হতে পারত এবং সৃষ্টিকর্তা তাকে দুনিয়াতে পাঠিয়েছে নিশ্চয়ই কোনো না কোনো মেসেজ দিয়ে, তার একটা নির্দিষ্ট দায়িত্ব ছিল। অথচ আমরা আমাদের জিঘাংসায় পড়ে আমরা নৈতিকতা অনৈতিকতার ঊর্ধ্বে উঠে আমাদের ব্রেন যখন আমাদের সুস্থভাবে কাজ করে না অসুস্থ চিন্তা নিয়ে একটা মানুষকে খুব সহজে কিভাবে মেরে ফেলি কি নির্মম। যারা এই অনুষ্ঠানটি আজকে শুনছেন আমি জানি যে ওকে সহ্য করাটা আপনাদের জন্য খুব ডিফিকাল্ট হবে, আমাদের পয়েন্টটা কিন্তু ও না, আমাদের পয়েন্টটা হচ্ছেন আপনি। ও যে মস্তিষ্ক নিয়ে এই কাজটা করেছে সেরকম একটা ব্রেন কিন্তু আপনার মাথাতেও আছে, এবং সেই ব্রেনের মধ্যেও কিন্তু এই ডাইভার্জেন্ট চিন্তাভাবনা গ্রো করার সুযোগ আছে। আমরা শুধু ওকে দিয়ে আপনাকে সচেতন করতে চাই
বেশ করেছি এবং একেবারে শেষ ভাগে আছি আমরা। কথা না বাড়িয়ে আমি আবারও ফিরছি আমার যিনি গেস্ট তার কাছে। উদয়, তারপর কি হলো? আপনি গাড়ির ঘটনাটা
বুঝলাম, তারপর তো আমি আবার চলে আসছি। আমি ওখান থেকে চান্দুরাতে ঘুরে আমি আবার চলে আসলাম গাজীপুরে। গাজীপুর থেকে আমি আবার কন্টিনিউ ট্রিপ বললাম, ট্রিপ ভরে আমি গেলাম আপনার দিনাজপুর।
আপনার মধ্যে কোনো প্রকার কোনো ফিলই ছিল না?
না, আমার কোনো ফিল ছিল না। মানে আমাকে তো একটা যে হিমাটা রয়েছে, আমার তো কোনো ফিল নেই। এখন তো মনে করেন যে আমি জঙ্গলির মতো হয়ে গেছি, যে আমার মানুষগুলোর চোখে সামনে বাসে না কোনো কিছু।
দেখুন, একটা ঘটনা তাকে কি পরিমাণ সাহস দিয়েছে, কিন্তু আপনি যে ঘটনাটা করলেন, আপনার কি একবারও মাথায় চিন্তা হলো না যে এরকম একটা কথার পরে তো ট্রাফিক সার্জেন্ট সামনে পড়ে যেতে পারে? এরকম একটা ঘটনা আপনি ঘটা থেকে অন্য কাউকে মেরে ফেলতে পারেন, এরকম তো অনেক সাইড চিন্তা ভাবনা থাকে, এগুলো কি আপনার মাথায় তখন আসেনি?
না, আমি তো কনফার্ম, আমি 100-এ 100, আমি তো প্ল্যান করে রাখছি, আমি লোক রাখছি না, আমি তো প্ল্যান করে রাখছিলাম।
না, তারপর প্ল্যান থেকে প্ল্যানের বাইরে গিয়ে তো অনেক সময় হতে পারে, মানুষের মনে এই চিন্তাগুলো আসা খুবই স্বাভাবিক, কারণ আপনার মনে সেই চিন্তাটা আসে নাই।
না, আমার এরকম যদি হয়ে যেত তাহলে একটু আশ্বাস করতাম, কিন্তু আমি তো ও আমাকে মারবে দেখে মনে করেন যে আমি ওই বাজার থেকে আমি মনে করেন যে আমি যখন মারলাম তখনই বললাম যে আমার প্রাণ আবার ফিরে পেলাম।
মানে আপনি ওকে মেরে ফেলার পরে আপনার কাছে মনে হয়েছে যে না, এবার আমি প্রাণটা ফিরে পেয়েছি,
ফিরে পেলাম? কেননা ও আমাকে পূজার জন্য ঢাকায় চলে আসছে, পরীক্ষা দিয়ে ঢাকায় চলে আসছে, আমাকে মেরে ফেলবে। আর ওর সাথে সব প্ল্যানই করছে যে ওকে কিভাবে মারবে, কি করবে না করবে, আমার ভাড়া যাওয়ার সময় দিক থেকে ছুরি দিয়ে আমাকে আঘাত করবে, আর আমার কোন জায়গায় আঘাত করবে সবকিছু তো বলছে, আর ও ব্লুটুথ লাগাতে সবকিছু আমি শুনতে আছি।
আমাকে মানে ও যখন কতক্ষণ করছিল আপনার চাচাতো ভাইয়ের সামনে তখন আপনি সব শুনতেছিলেন?
হ্যাঁ, আমি আমি আমার কানে হেড লাগানো আর ও আছে,
সবকিছু আপনি শুনছিলেন
ওর কথা?
ওকে,
তখন ও কি করছে, ও চাচাতো ভাই, ওর কাছে কন্ট্যাক্ট ছিল আমার, যে ওকে মারতে পারলে আমি 20,000 টাকা তারে আমি দেবো, মানে একসময় বলছিলাম
চাচাতো ভাইয়ের সঙ্গে আপনি কন্ট্যাক্ট করেছিলেন 20,000 টাকা
ওকে দেব। তখন ওই 20,000 টাকা আমি দিলাম না, মাত্র 5,000 টাকা দিলাম আর দিলাম না। তখন বলতেছে কয় উদয় তুই এই না যাস আমি বলে দিব, আমি বলে দে তাহলে তোরা বলবো না তুই ভাল তুই মারছ আমি মারি নাই। আর তোর সাথে আমি বললাম কি তুই যে কথাগুলো শুনছি আর তুই যে বলছ সবকিছু আমার রেকর্ডিং আছে।
আপনি এটা বললাম?
আমি বললাম রেকর্ডিং আছে আমার কাছে, আমি কি আমি কাঁচা নাকি আমি এরকম বললাম। তো আমি বললো ঠিক আছে রেকর্ডিং থাকে রেকর্ডিং থাক, আমি বলে দেবো তুই মাস আছে তুই রেকর্ডিং প্ল্যান আমি করলাম তৈরি হইব। তো আমি বললো কি যে না হ্যাঁ মানে বলেই দিবে। তো আমি অনেক হার্ড করছে আমাকে, তাহলে আমি বাড়ি আব্বা ফোন দিয়ে এসে দিলে একদিন গেছি, একদিন থেকে আমি আবার চলে আসি, রাত্রে গেছি সকালে পুরে চলে আসছি। তখন বাড়িতে কোনো কিছু নাই।
এই ঘটনাটা কি ঢাকায় ঘটেছে?
ঢাকায় ঘটেছে।
কোথায় এটা?
ওটা আপনার ওই ওই
রাস্তায়
জিরানি,
জিরানিতে। কত সালে, কত তারিখে
এটা? গ্যাসের বারে ঘটে, গ্যাসের বারে ওই 15 সালে, 15 সালের শেষে,
15 সালের শেষের দিকে। ওকে,
তখন আমি আবার ওকে বললাম তো ও আবার বাহিরে চলে যাবে, বলতেছে আমি যখন বাহিরে চলে যাবো তারা বলে দেবো। তখন আমি বললাম দেখ তুই বাইরে, আমার তখন তো আমি ভয় পেয়ে গেলাম যে হ্যাঁ যদি বাইরে চলে যাবো তখন তো বলে দিলে তারপর আমার ধরবো। তো আমি বললাম ঠিক আছে আমি 20,000 টাকা ম্যানেজ করে দেবো দেবো, এরকম বলতে বলতে হ্যাঁ বলতেছে ঠিক আছে। আমি ওকে ভেঙে ভেঙে টাকা দিতেছি 2,000, 1,500 যে বল যত লাগে এরকম দিতে দিতে প্রায় আমি 20,000 উপরে দিলাইছি টাকাটা।
ওকে,
সে বলে না বলে দেবো। তো লাস্ট পর্যায়ে একটা পর্যায়ে বলে দিল,
বাড়িতে বলে দিল,
আমার বাড়িতে বলে, মানে ওই
কাকে বললো?
ওই ভাইয়ের বাড়িতে বলে দিল,
ডিস্ট্রিক্টের
বাবা মাকে বলে দিল যে পরে তো আমার বাড়ি থেকে ভাঙচুর এইগুলো অনেক কিছু।
কি হয়েছে?
আমার বাড়ি থেকে আমার বাড়িতে ভাঙচুর করছে।
কে ভাঙচুর করেছে?
ওই আর মা বাবা
2015 সালে,
15 সালে 16 সাল পরতেই ভাঙচুর করার পরে অনেক কিছু করলো। পরে আর অনেকে আসলো, মেম্বার টেম্বার আসলো, আমার মেম্বার আমার চাচাতো ভাই তো রাইয়া আপনার ফিরে করেছে ঠিক আছে দেখতেছি। পরে আপনার অনেক কিছু পরে পরে এটা বলছে যে কি অ্যাক্সিডেন্ট, তো অ্যাক্সিডেন্ট ওরা মামলা করতে গেছিল। তো আমার কাকা মোটামুটি একটু ভালো কিনা তাই, তো বললো মামলা করে লাভ নেই, এরকম ড্রাইভিং অ্যাক্সিডেন্ট যদি এরকম হয় তাহলে ও 3 মাসের জেল হবে, বছর 6 মাস জেল হইব, ওই 20-30 হাজার জরিমানা নেব, তার চেয়ে যেহেতু মেরেই ফেলছে এখন সমাধান তো আসতে হবে। তখন করেছে ঠিক আছে তোমাদের কি লাগবে টাকা টোকা, এখন ওর অ্যাক্সিডেন্ট করছে গাড়িতে মাসে, এখন যদি তুমি বলো মার্ডার মার্ডার হবে না, অ্যাক্সিডেন্ট করছে এটা অ্যাক্সিডেন্টে, তখন তারা এরকম কার্যকরী হবে না। পরে কি করলো ও এরা আবার অনেক কিছু চিন্তা ভাবনা করে আমার কাকাকে খুব মানে আর কি, মানে পরে বললো ঠিক আছে তাহলে বসেন। পরে এই আবার বসলো এইভাবে, বসে পরে আমি নাই এখানে, আমার থাকলে তো হয়তো মেরিয়ে ফেলতে পারি অনেকেই, আমি ঢাকাই। পরে বলতেছে যে মানে ওরা টাকা চায় 5 লাখ, টাকা দিতে ওদেরকে 5 লাখ, মানে যদি আপোষ করতে চাই নাহলে মামলা করবে, 6 মাস 1 বছর জেল কাটাবে আমার। তখন অনেক কিছু করতে করতে এখানে আমরা 2 লাখ টাকা দেয় এটা মিট করে ফেললাম, কিন্তু সত্য একটাই 5 বছরের ভিতরে আমি বাড়ি যেতে পারবো না। এখন আমার বয়স প্রায় 2 বছর হয়ে গেছে, আমি বাড়িতে এখনো বাড়িতে যেতেছি না, বাড়ি যাওয়া বন্ধ।
বা শর্ত কে দিয়েছে?
শর্ত এলাকার লোক থেকে যে এরকম খারাপ ছেলে আছে, যদি ভালোই আসতে পারে তো বাড়িতে আসতে পারবে, না হলে আসতে পারবে না।
আমাকে বললো আর কি, ওই এলাকার সব লোকে ওই মেম্বার চেয়ারম্যানে বললো। তখন আমি বলছি ঠিক আছে, আমার ছেলে পাঁচ বছর না বলে বেশি বলে, ওই লাইফে আমি 800 টাকা দিব এরকম ছেলে আমি চাই না, আমার বাবা বলতেছে। আচ্ছা ঠিক আছে, পাঁচ বছর বলছেন, পাঁচ বছর পরে ওই বাড়িতে চলে বাড়িতে আসবে, এর আগে আসবে না। আমি আমার মার সাথে ওই গাজীপুরে এসে দেখা করে চলে যাই, আমি ওইদিকে যাই না।
আপনি কি করেন এখন?
গাড়ি চালাই, মানে ওই জামাটা তো শেষ হয়ে গেছে, ওটা তো আপনি ক্লোজ। টাকা দেওয়ার পর 2 লাখ টাকা দিছি।
বাড়িতে তো যান না?
বাড়িতে আমি যে কিছুদিন আগে গেছি, গিয়ে আবার রাতে দিনে মানে
দিনে বেলা যেতে পারেন না,
দিনে বেলা তো বলেছে
পাঁচ বছর,
ভয় লাগে,
ভয় লাগে। মানে যে এই যে এখন দেখেন, এটাই হচ্ছে আপনার পরিণতি। একটা হচ্ছে বিচার হয়ে গেল তো হয়ে গেছে, কিন্তু আপনাকে যেহেতু মেরে ফেলছেন,
আমাকে যদি মেরে ফেলে আমি তো একটা ভয়, এই ভয়ের কারণে বাড়িতে চাই না। আর ও তো বাইরে আছে, যে আমার সাথে প্ল্যান করছে রাখছিল ওই বাইরে, আমরা বাইরে, ওই যে আমার চাত্ত বাজারে বললাম,
ও তো বাইরে, দেশের বাইরে আছে,
আমার বাইরে আছে বর্তমানে বাইরে।
বলে দিয়ে আপনাকে
ফাঁসা দিছে, ও টাকা গেছে আমার কাছ থেকে,
ও এদিক থেকে টাকা খেয়েছে, ওদিক থেকে টাকা
খেয়েছে, ওই থেকে টাকা গেছে।
আচ্ছা, মানুষের তো একটা সাধারণ সেন্স থাকে না, একটা মানুষকে আপনি মেরে ফেলবেন মানে চাইলেই মেরে ফেলা হয়ে গেল, এটার একটা রিয়াকশন থাকতে পারে না? যেই মেয়েটাকে আপনারা সবাই মিলে নিয়ে এসে মেরে ফেলেছিলেন সেই অনেক আগের ঘটনা, সেই মেয়েটার পরিবার কি অবস্থা কিছু জানেন?
সেটা আমি কি জানি না, আর আমার বন্ধু বান্ধব ওর সাথে কোনো দেখাই নাই, আজকে 2 বছর ধরে উপরে গেছে, মানে ওর সাথে ওই যে একটা ঝগড়ার পর থেকে ও আমার কাছে টাকা চাইছিল, ও আবার একটা আমার একটা লোক আছে, একটা স্যার আমাদের বড় স্যার, ওই স্যারের কাছে ও টাকা চাইছিল। তখন ও বলছে ওর মার অসুস্থ এই সে, মানে অনেক কিছু বলার পরে আমাকে স্যারে ফোন দিছে, তো বলতেছে কি যে ওটা কি ঠিক কিনা তুমি দেখো। তখন দেখলাম যে না এটা মিথ্যা, পরে ওর ফোন আমি ধরি না, এই যে ধরি না, ও আমাকে ডিলেট দিছে আমি দিচ্ছি, ওনার ফোন দিই ফোন বন্ধ।
আমার
বোন নেই,
ভাই আর কেউ করেছে লেখাপড়া?
না, ওরা করছে কম,
খুব বেশি দূর যায়নি।
না না, আর আমার তো সে বিষয়টা, আমার ছোটবেল থেকে আমার টাকার নেশা ছিল, এখনো টাকা নিষেধ ছিল, কিন্তু এখন মানে এই যেগুলো স্মোকিং করতাম, কিন্তু আসলে মধ্যে আপনার দয় আমি আজকে 15-20 দিন আর বেশি হয়েছে স্মোকিং একবারে বাদ দিয়েছি, কোনো কিছুই না একবারে দিয়ে।
প্রত্যেকটা সম্ভাবনাকেই আমরা বরং রেসপেক্টের চোখে দেখতেছি, আপনি 15 দিন যাবৎ বাদ দিয়েছেন সেটার জন্য আপনাকে শুভকামনা, কিন্তু আপনি আমাকে বলেন এই যে ঘটনাগুলো আপনি করলেন, আপনাকে যেভাবে আপনার পরিবার সেভ করেছে জরিমানা দিয়ে বা যে কোনো কিছু দিয়ে,
আমার মনে রাত্রেবেলা ঘুম হলে আমার চোখের মধ্যে খালি বাসে যে আমি একটা অপরাধী, আমি একটা অপরাধী। এই জন্য আমি বলতে আপনার যে বারবার বিরক্ত দিই আপনার, যে আমি কিছু বলার জন্য রেডিওতে আমি সবার কাছে বলতে চাই যে আমার জীবন কাহিনীটা আমি এভাবে গেছিলাম, আর এই জন্য আমার প্রতিটা রাতে আমাকে এইগুলো খাদায় খালি বলে যে তুই উদয় অপরাধী, অপরাধী তুই, অপরাধ করেছিস, এগুলো দেখাতে, কিন্তু আমার ঘুম হয় না।
সৃষ্টিকর্তা আমাদের মহান আল্লাহ স্পষ্ট বলছে, একজন মানুষ নিরপরাধ মানুষকে যদি কেউ হত্যা করে সে পুরো মানব জাতিকেই হত্যা করল। আপনি কত বড় পাপী, মানে কত বড় অপরাধী আপনি চিন্তা করে দেখেছেন কখন? মাপ পাবেন
কোথায়? কি বলব,
গ্রামে আপনি যেতে পারেন না, কারণ ওর পরিবার যদি আপনাকে কখনো পায় তাহলে আপনার ধারণা তাকে তারা আপনাকে আসতে ছাড়বে না,
মেরে ফেলতে পারে।
তার মানে আপনার পুরো জীবনটাই এখন রিস্কের মধ্যে। একটা মানুষ যদি সুস্থভাবে বাঁচতেই না পারে, প্রতিটা মুহূর্তে ঘর থেকে বেরোতে হলে তারা যদি মনে হয় যে না কোন সময় তাকে মেরে ফেলল, এটা তো কোনো জীবনই হতে পারে না। সো আপনার লাইফ এখন রিস্কের মধ্যে, সো ইউর লাইফ ইজ ইন রিস্ক রাইট নাও, এবং আপনি ভেতর থেকেও ফিল করেন যে আপনি যেটা করেছেন আপনি সেটা ভুল করেছেন, অপরাধ করেছেন, এবং সেই অপরাধের শাস্তি হওয়া উচিত। আমি মনে করি ডেফিনেটলি শাস্তি হওয়া উচিত, সেই শাস্তি কিভাবে আপনি পাবেন জানি না, তবে আপনার লাইফ পুরোটাই রিস্কের মধ্যে। আপনার পুরো গ্রামের লোকজন জানে আপনি খুনটা করেছেন, তার মানে যেহেতু বিচার হয়েছে পুরো গ্রামের লোকজন জানে আপনি বিচারটা করেছেন, তারা আপনাকে কি চোখে দেখে এখন?
না, আমি তো ওই জায়গায় তো প্রায় 1 বছর উপরে হয়ে গেছে।
কি হয়েছে?
না, ওরা
বছরের পর বছর হলো একজন খুনি তো সারা জীবনের জন্য খুনি।
না, আমি তো এখন গ্রামে যাই না, রাত্রে গেলাম সকালে চলে ভুলে চলে।
কিভাবে তারা চেনে আপনাকে জানে সেটাও আপনি জানেন না, গ্রামের লোকজন আপনাকে আদৌ কিভাবে ট্রিট করে সেটাও আপনি এখন আর জানেন না, মানে এখন একবারে শেকড় ছাড়া মানুষ আপনি, গ্রামে যান না, বাবা মায়ের সঙ্গে আপনার দেখা হয় না।
দেখা হয় না।
কত বছর পরে দেখা হয়?
ওই বছর, 1.5 বছর, 2 বছর হইলে হয়।
এবং বাবা আপনাকে পরিচয় দিতে চান না?
বলতে আমার বাবা আসে, ঢাকা আসলে আমি দেখা করি, আস্তে মতো আসছিল গেছে, আমি দেখা করলাম গিয়ে আস্তে মতো, ওই যে টঙ্গি আস্তে মাই, আমি মাসে মাসে টাকা দিত, আমি মাসে মাসে বাবাকে টাকা দিই, অন্তত আমার মধ্যে একটা পর্যায়ে আসি, টাকা কামাই।
ঈদের সময় বাড়ি যেতে পারেন?
না, যাই না তো।
একটা মানুষের জীবন যদি সুস্থভাবে পালন করা বা সুস্থভাবে যাপন না করা যায় তাহলে সেটা কি জীবন? আমি আজকে শেষের বেলা এসে শুধু একটা কথাই বলতে চাই প্রিয় শ্রোতা, ক্ষমা করে দেয় একটা মহৎ গুণ, যদি ওর প্রতি কোনো অন্যায় কেউ করে থাকে সেটার জন্য প্রপার চ্যানেল ছিল সেখানে গিয়ে বিচার চাইতে পারত, কিন্তু আইনও নিজের হাতে তুলে নিয়ে যত বড় বড় অপরাধ করেছে সেটার শাস্তি শুরু হয়েছে মাত্র। পুরো জীবনটা কিন্তু একটা খাঁচার মধ্যে আটকে আছে, ও গ্রামে যেতে পারে না, বাবা মাকে দেখতে পারে না, এবং ওর ঈদ নাই। হ্যাঁ, ও একটা কোন রকম জীবন জীবিকা করে ও ঢাকা শহরে জীবনযাপন করছে, একটা পুরোপুরি একটা অনিশ্চিত জীবন। এই ভয় নিয়ে ঘর থেকে বের হয়, কখন না জানি কে ওকে মেরে ফেললো, কখন না জানি ওকে কে মেরে ফেললো। এই জীবনটা একটা দুর্বিষহ জীবন। আজকের এই যে কনফেস মঞ্চ, আজকে যে স্টেজ অফ রিয়েলিটি, সেখানে আমরা যে ভয়াবহ সত্যকে উপস্থাপন করেছি, সেই ভয়াবহ সত্য যাতে আপনার জীবনে ফিরে না আসে। একটা শিশুকে প্রপারলি বড় করুন, সে কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে, কিভাবে চলাফেরা করছে, এবং তার যে স্বাধীনতা, সেই স্বাধীনতা সে অপব্যবহার করছে কিনা ভালো করে খেয়াল রাখুন। এবং তাকে যদি প্রপারলি আপনি বড় করতে না পারেন, সে বড় হয়ে বা সিচুয়েশনালি সেই একদিন আপনার গলার কাটা হয়ে দাঁড়াবে। শুধু আপনার গলার কাটা না, পুরো সমাজের গলার কাটা হয়ে যেতে পারে। অনেক অনেক ভালো থাকুন। আগামী রবিবার ঠিক রাত 11টায় সিক্রেটসের নতুন আরেকটি পর্ব নিয়ে আমি আরজে কিবরিয়া হাজির হয়ে যাব। আবারও বলছি, আজকের এই অনুষ্ঠানে আমি শুধুমাত্র আমাদের ইউটিউব চ্যানেলকে প্রমোট করেছি, এই কারণে যে এই অনুষ্ঠানটি কোনোভাবেই, আমি বারবার রিপিট করছি, কোনোভাবেই অনলাইনে কেউ ব্যক্তিগত চ্যানেল থেকে আমাদের এই অনুষ্ঠানটি নিয়ে চালাবেন না। এটার কপিরাইট সম্পূর্ণ ঢাকা এফএমের, এবং এটা যদি আপনারা করেন আমরা আইনানুক ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হব। সুতরাং আপনাদের সবাইকে বিনীতভাবে রিকোয়েস্ট এবং সতর্ক করা হচ্ছে, আমাদের এই অনুষ্ঠানটি অনলাইনে আপনি পাবেন আমাদের ইউটিউব চ্যানেলে। আমাদের চ্যানেলটি হচ্ছে www.youtube.com/dfm904। আমি আবারও বলছি, www.youtube.com/dfm904। শেষ করছি আজকের মতো, এবং অনেক ভালো থাকুন, নিরাপদে থাকুন, ভুল থেকে শিক্ষা নিন, অপরাধ থেকে দূরে থাকুন। শুভরাত্রি।
Secrets. Something beyond entertainment.
Exclusively on FusionBD.com.